Royal Tiger Green Presents. Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro apnake shasti na dileo বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কি বিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রবিবারের রাত 12টা হচ্ছে সময় এবং যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আরো একজন বন্ধু লাখো জনতার সামনে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন সেটা কনফেস করতে যাচ্ছেন। আমরা শুরুতেই মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইওর সেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবর মঞ্চ আলোকিত করতে আজ যিনি আমাদের সাথে রয়েছেন তার নাম কলিং। দুই ভাইয়ের মধ্যে বড় কলিংসের জন্ম গাজীপুরে। বাবা গারো ও মা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। রাস্তায় থাকা যে কোনো অসহায় মানুষ দেখলে কলিংসের মন কাঁদে, এজন্য তার কাছে থাকা সবটুকু দিয়ে হলেও তিনি তাদের সাহায্য করার চেষ্টা করেন। একটি মেয়েকে ভালোবাসতে গিয়ে নাচ শেখার চেষ্টা করেছেন। খেলাধুলার মধ্যে ফুটবলই তার পছন্দ আর মিষ্টি জাতীয় যে কোনো খাবার তার খুবই প্রিয়। সত্য বলার মঞ্চে কলিংস আজ কি জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি আর যে কিব্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইওর সেলফ।
প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুর কাছ থেকে জানলাম যে আজকে এখানে কলিংস রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরবার জন্য। আমরা প্রথমেই তাকে যে প্রশ্নটি করতে চাই যে সাধারণত মানুষ নিজের অপরাধগুলো গোপন করে এবং খুব বেশি বিবেকের তাড়না বোধ না জাগলে কিংবা কষ্ট না হলে লাখো মানুষকে সচেতন করার জন্য নিজের ভুলগুলো কখনোই সে পাবলিকলি ভাবে কনফেস করে না। তো আপনার বিবেকটা মূলত কে জাগিয়েছে যে কারণে আজকে আপনি যাহা বলিব সত্য বলিব?
বিবেকটা কে জাগিয়েছে, কারণ আমি সবসময় রেডিও এখন শুনি, মানে আমি সবসময় শুনি এবিসি রেডিও। তাছাড়া একটা মানুষ তো সত্যি কথা বলার জন্য হয়তো বা অনেক জায়গা সুযোগ পায় না, ঠিক আছে। আমি মনে করি এবিসি রেডিওর পক্ষ থেকে মানে মানুষ সত্যি কথা বলার জন্য একটা জায়গা খুঁজে নিয়েছে। সেই জন্য আমি সবসময় শুনতাম, অনেক গল্প শুনছি যে যেন এই লোক এটা করছে এটা করছে অনেক শুনছি। তার জন্য আমি চিন্তা করলাম যে আমার বিবেকের চিন্তা ভাবলো আর কি, আমি হয়তো খারাপ অনেক করছি আবার ভালো কাজে করছি, আমার জন্য আমার মা মারা গেছে, সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম আমি তো এখন হয়তো মোটামুটি ভালোই ছিল। তারপরে মাঝে মাঝে অনেক কষ্ট পাই, আমি অনেক কিছু মনে
আপনি বলছিলেন যে আপনার জন্য আপনার মা মারা গিয়েছে।
হ্যাঁ, আমার জন্য আমার মা মারা গেছে।
প্রিয় শ্রোতা, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিবেক জাগার জন্য একটি ঘটনায় যথেষ্ট। ও যেটা বলার চেষ্টা করছে এখানে যে এবিসি রেডিও শোনার পরে এবং একই সাথে ওর জীবনের যে প্রায়শ্চিত্ত সেটা হচ্ছে ওর অপরাধের কারণে, ওর ভুলের কারণে ওর মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে যে কারণেই ও লাখ লাখ মানুষের সামনে নিজের ভুলগুলো অপরাধগুলো কনফেস করতে এসেছে। আমরা প্রথমেই দেখলাম যে ওর বিবেক বোধটি কে জাগিয়ে দিয়েছে বা কোন ঘটনার দ্বারা জেগেছে। আমরা প্রবেশ করতে চাই যাহা বলিব সত্য বলিবর মূল ঘটনায়। তবে তার আগে আপনাদেরকে আরো একবার আশ্বস্ত করছি, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। ঘটনা অবিশ্বাস্য মনে হলে যে কোনো মুহূর্তেই আমরা এসএমএস পোলের আহ্বান করব এবং যে কোনো সময় আপনি ভোট দিয়ে এই ঘটনাটিকে বা ওর যে বলার ক্ষমতা আছে সেটাকে খর্ব করতে পারেন। এসএমএস পোলের নিয়মটি তখনই জানিয়ে দেব। এবং একই সাথে আপনাদেরকে আরো আশ্বস্ত করছি, আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, ফোনে আরো একবার আপনাকে স্বাগত জানাচ্ছি জেবিএসবিতে, এবং আরো একবার ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। যাহা বলিব সত্য বলিবার 150তম পর্বে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, এই কারণে যে 150তম পর্ব পর্যন্ত একেবারে শুরু থেকে এখন পর্যন্ত একেবারে স্বেচ্ছায় আপনি আমাদের এই অনুষ্ঠানটির সঙ্গী হয়ে আছেন। আপনাকে অনেক বড় ধন্যবাদ দিব 150তম পর্বে, বিশেষ করে সবচেয়ে বড় ধন্যবাদ পাওয়ার যোগ্যতা আপনারই, কারণ শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে আপনি রাত জেগে অনুষ্ঠানটি শুনে লাখ লাখ শ্রোতাকে নিজের সদুপদেশ দিয়ে থাকেন, এবং এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া।
আমি খুবই আনন্দিত যে আজকে যাহা বলি বক্তব্য অনুষ্ঠানে 150তম আসছে, এরকম একটা অনুষ্ঠান চালিয়ে দেওয়া খুবই দীর্ঘ ব্যাপার। সিদ্ধাত ও তার দল যোগাযোগ করেছেন, আমি তাদের সবাইকে আশীর্বাদ জানাচ্ছি, এই যে আমি অনুষ্ঠান দ্বারা শুনতে চান তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম। আমরা আজকে এখানে কলিংসের জীবনের অপ্রিয় সত্য তুলে ধরছি, একেবারে শেষে গিয়ে বরাবরের মতো আপনার মতামত আমরা জানবো। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আপনি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে বলুন, যেখান থেকে মনে আছে ছোটবেলা থেকে।
যেসব আমি ছোট ছিলাম, একদম মনে করেন 5 বছর, তখন আমাদের এলাকায় সরকারি একটি স্কুলে ভর্তি করা হয়েছে। আমার স্কুলে আর কি আমি যা আশা করি, মানে আমার ছোট ভাই আর কি, মানে বয়সের কাছাকাছি আর কি, দুজন একসাথে যাইতাম স্কুলে। আমার ব্রেন খুব ভালো, মানে যা একবার দেখি তা দ্বিতীয়বার দেখা লাগে না। স্কুলের টিচাররা খুব ভালো, হাতের লেখা লেগে আমার পুরস্কার দিত অনেক নাকি। আমি ক্লাস 5 থেকে লেখাপড়া করছি, তারপরে 6 থেকে ওঠার পরে আর লেখাপড়া করতে পারি নাই। মানে বাড়ির সমস্যা ছিল, তো
বাড়ির সমস্যা কি সমস্যা?
বাড়ির সমস্যা হলো মানে আমাদের বাড়িতে মামা মামা মেয়ে আছে, কারণ আমার দাদু তো আমার মাকে জায়গা দিয়ে গেছে, মানে তাদের জায়গার লোক খুব বেশি ছিল আর কি। মানে আমাদের অনেক অনেক কথা বলতো যে তোদের বাড়িতে এই জায়গায় না, তোদের বাড়িতে মমি সিং, তোরা ওই জায়গায় চলে যাচ্ছে কেন, দাদি বলতো না, দাদি তো মারা গেছে, কিন্তু মামারা বলতো ঠিক আছে, কিন্তু একটা মামা ভালো ছিল, তাই বলতো
মামা মামিরা বলতো
বলতো অনেক অনেক কষ্ট লাগছে।
তারপরে
স্কুলে যাওয়া সব করতাম, স্কুলে যাওয়া সব পরে মানে আমি তো একটু কালো ছিলাম, এই কারণে মনে করেন স্কুলে অনেক লোক আমাকে খেটাইতো, বলতো তোর চেহারা ভালো না, কালো মানুষ, এটা সেটা বলতো আর কি। আমার খুব কষ্ট লাগতো, মাঝে মাঝে আমি বাড়িতে বসে রাখতাম, স্কুলে যাইতাম না, মাকে বলতাম না। আর আমার সমস্যা হচ্ছে কি, আমার একটা পায়ের সমস্যা, হাঁটতে পারে না, হাঁটতে অস্তে অস্তে হাঁটতে হয়। আমার বাবা কিন্তু মাকে দেখে দিয়ে করছে, মানে ছিল মানে বাবাকে থেকে এরকম, তারপর অনেক ভালো আর কি বাবা বিয়ে করছে। তারপর মনে করেন যে বাড়িতে এসে দেখি এরকম গন্ডগোল চলে, মানুষ বাড়িতে কাজে 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 হয় অনেক গন্ডগোল আর কি। তারপর লেখাপড়া মনস্থ ওইটা চেতে থাকে। তারপর মানে দিদিহারা কিন্তু খুব আদর করতো, আমার তো কোন জায়গায় বলা হয়, তারা মনে করেন যে অনেক আদর করতো, মিষ্টি চকলেট দিত, মানে এভাবে হঠাৎ করে মানে স্কুলে আমি ছেড়ে দিয়েছি আর কি। মানে বাড়ির একটা পরিবেশ বা স্কুলের পরিবেশ তোমাটা কিন্তু খারাপ ছিল, মানে তোমাটাই মানে স্কুলে গেলে টিচাররা খুব মারতো আর পড়ে না পড়লে, আর বাড়িতে তোমাটা আইসে মনে করেন শান্তি পেতাম না, এরকম একটা পথে চলে গেছিল। তারপরে স্কুল পড়া ছেড়ে দিছি। আমাদের এলাকায় একটা মামি আছে, আমাদের আপন কিছু লাগে না, আপনার মতো নাকি, তাদের বাড়িতে যাওয়া আসা করি, তাদের বাড়িতে কাজকর্ম করি টুকটাক। মানে উনি আবার বলে কি, আস আমাদের বাড়িতে এসে নিয়ে যেত, আমার কাজ করতো, মানে সারতো, নিজের সারতো, নিজে বসতো, মানে টাকা পয়সা তেমন দিত না, খারাপতো অনেক, রাত দিনের রাতে বা দুটোর সময় উঠে আর নিয়ে যেত
আপনাকে,
আমাকে নিয়ে যেত আর কি।
আপনি লেখাপড়া বন্ধ করে দিলেন কি কারণে?
লেখাপড়া বন্ধ করতে ওই বাড়ির পরিবেশের কারণে, মামা মেয়েরা অনেক কথা বলতো, তারপরে স্কুলে
সামর্থ্য ছিল না,
সামর্থ্য ছিল না বলতে কি, আসল সামর্থ্য ছিল না, মানে ওই সময় তো আমরা খুব একটু গরিব চোখে চেপেছিলাম, ওই সময় খুব সমস্যা ছিল আর কি। তারপরে কিন্তু বাবা চালা দিত, বাবা মা বলছে কি, যতটুকু আবার পয়সা থাকে ততটুকু পড়াবো, আমি যদি বিজ্ঞান লাগে পড়া লাগে তারপর তো আবার পড়াবো, লেখাপড়া করি,
কিন্তু পারিপার্শ্বিক অবস্থার জন্য আপনি সেটা পারেননি।
তারপরে মনে করেন যে ওই চলতেছে মামির বাড়িতে যাওয়া আসা করি, টুকটাক এইভাবে মনে করি দিন চলতেছে চলতেছে অথচ বলাইতেছি। আর আসলে মামা মেয়েরা কিন্তু আঙুল দেখতে পায় না, খারাপ ব্যবহার করে, মাঝে মাঝে একটু দেখে আর কি ব্যবহার করে খারাপ, তারপর কষ্ট লাগে অনেক, একবার কান্দাকানি করি। এভাবে চলতে চলতে ওই দাদার বাড়িতে যাওয়ার পরে আমার ছেলে আমাকে নিয়ে যায়, আমার ছেলে আবার কম্পিউটার চালাইতে পারে তো মানে নিয়ে যেত, গেমস খেলাইতো, মাঝে মাঝে অনেক জায়গায় নিয়ে যেত, আমি কিন্তু বুঝতে পারতাম না, মানে এরকম এক জায়গায় নিয়ে যেত তিন চার দিন একসাথে বসে আমার খেতে ওই জায়গায় বসে রাখতে যেত, মানে তার নিয়ে যাবো
কে নিয়ে যেত আপনাকে এভাবে
ওই যে মামির বাড়িতে যেতাম ওই মামির ছেলে আর কি, ছোট ছেলে
মামির ছেলে মানে মামাতো ভাই, মামাতো ভাই আপনাকে নিয়ে যেত বিভিন্ন
জায়গায়,
মামাতো ভাই কি আপনার কি বয়সে বড় ছিল না?
হ্যাঁ বয়সে বড় ছিল,
বড় ছিল। আচ্ছা
উনি আমাকে নিয়ে যেত বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আমি ঠিক বুঝতাম না আমার তেমন একটা, ছোট ছিলাম তো বয়স কত হোকা আপনার বছর কত বছর, তখন যাইতো দেখলাম এক জায়গায় মদ খেতেছে পয়সা বা গাঁজা খেতেছে, ওই সময় চিনি নেই গাঁজা খেতেছে, তারপরে আমি দেখতাম বয়স হয়ে যায় মানে কোনো সুযোগ হইতো না ওই সময়, খুব খারাপ লাগতো। তারপরে মাঝে মাঝে ওই লোকগুলা বলতো কি একটা খাবি নাকি, আমি কই না আমি খাবো না, একটু তাই খাই দেখ না কেমন লাগে ভালো লাগবে। তারপরে একদিন আমি এক টেন দিচ্ছি আর কি, এক টেন দেওয়ার পরে আমি মাথা করে ফিরে গেছি, ওই সময় বুঝতে পারিনি কিন ধরেছে মাথাটা, যে কাঁদা হওয়ার পরে যেটা ফিলিংস ওঠে মাথা মানে যারা ফিলিং বলা হয় বর্তমানে এখন, এই জিনিসটা মাথা করে পড়ে যাওয়ার পরে আমার বলতেছে কি ওই সমস্যা না কিন্তু শিখে যাবো, দিয়ে বছর তো বিভিন্ন জায়গায় নিয়ে যেত আমার, ধরেন এই ফার্ম গেট এলাকা তারপরে এই মণিপুরী পাড়া এইসব এলাকায় কিন্তু আসতো, তো সব পরে মানে উনি আবার আমি যাই না যে আবাসিক হোটেল বলা হয় খারাপ হোটেল,
আবাসিক হোটেল, হ্যাঁ
ওই খারাপ মেয়েদের ওই জায়গায় নিয়ে গেছে, আমি তো লজ্জা পাইতে থাকি
মানে ছোট বয়সে আপনাকে,
ছোট বয়সে আমি বুঝতে পারি না তখন, এই মেয়েতে আমাদেরকে হাসতেছে আছে, তারা আমি তো তেমন বুঝতাম না কি ছোট ছিলাম কি করতে উনি জানে আমি জানি না, এখন হয়তো সব বুঝতে পারি। এখন বাড়িতে যাই, বাড়িতে মারামারি হয় মাঝে, আমার মামা আমার মানে মারতে গেছে, মারতে যাওয়ার পরে আমি দেখে ফেলাইছি, দেখে যাওয়ার পরে আমার মামাকে মারতে গেছিলাম, পরে তো সেন নিয়ে গেছিলাম আমাকে মামার আগে একদিন মেরে ফেলো, তারপরে তখন থেকে মনে করেন যে আর মারতে পারলাম না, মনে করেন যে বাড়ির মানুষ আরোজন ফেলতে পারছিল মানে ঝগড়া বলতে হয় কি ফেলেছি আর কি, সেটাকে লোকের ভালো চলতেছি, তারপরে মনে করেন চলতেছে চলতেছে, কিন্তু বাড়িতে আসা যাওয়া করি ওই বাড়িতে যাই, তারপর উনি আমার বিভিন্ন জায়গায় নিয়ে যায় অস্ত বড় হইতেছি, এখন হঠাৎ করে কি হয়েছে মানে আমি জায়গায় চলে আসছি আমাদের চাকরি ছিল বনানি এলাকায়, চাকরি দিচ্ছে এরা আমাদের এলাকায় একটা বড় ভাই আছে উনি চাকরি দিচ্ছে, বাচ্চা বলা এলাকা বাসায় দিচ্ছে জায়গায় থাকলে কাজ শিখতে পারবো, তারপর ওই জায়গায় চাকরি দেওয়ার পরে আমি ওই জায়গায় চাকরি করতেছি, মানে ওই জায়গা ভালো লাগে না কিন্তু তাদের কাজগুলো ভালো ছিল না, ওই জায়গা ভালো ছিল না দেখে এক মাস যদিন চাকরি করবো আবার বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে তো আমার বাবা তো অসুস্থ হয়ে গেছে মালে কাজ করতে পারো, তা আমি মনে করেন যে কষ্ট করে কাজ করতাম মালি করতাম, মনে করি মাথায় খুদ লাগতে পারতাম গার ব্যথা করতো, এই মনে করুন যখন কষ্ট করে কাজ করতাম আর কি, বাবা মানে বাবা অসুস্থ হয়ে গেছে এক দেড় মাসের জন্য পাওটা ভেঙে গেছিল আর কি, আমি একবার কাজ করতাম মানে টুকটাক হয়তো ছোট কাজ করি, তারপর এখন পরিবারে মানে আমি যদি পাঁচ কে চাইলে না দিই তাও আমার খুশি হয় মা, মানে আমি আমার মা খুব কান্না,
বাবা সেই সময় কোনো কাজ করতো না,
কাজ করতো না বলতে কি পাও তো ভেঙে গেছে
বাবার,
হ্যাঁ পাও ভেঙে গেছে,
আপনার মার পায়ে সমস্যা ছিল আপনার বাবার পাও ভেঙে গেল,
হ্যাঁ পাও ভেঙে গেছে।
আচ্ছা
তাও ভাবে চলতেছে চলতেছে আমি হঠাৎ করে কি হয়েছে আমি ওই এলাকায় গেলাম ওই মেয়েদের এলাকায়, ওই একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো যার নাম হচ্ছে ইবানা, ওই মেয়েকে খুব ভালো লাগতো আমার কিন্তু আমি তো কোনো বলতে পারতাম না, ওই মেয়েটা দেখার জন্য আমি কিভাবে যাই কারণ ওই একটা এলাকায় গেলে মানুষ অনেক কিছু বলে আর কি, মেমোরিয়াল এলাকা তো মানে ছোট ছিল আমার ছোট আর কি, পরে মেয়েটা আমার খুব ভালো লাগে আছে, আমি মেয়েটাকে একদিন ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বলতেছি তোমার নাম কি, আমার নাম তোমার নাম দিয়ে দরকার কি মানে এর দিকে করতেছে, তার ছোট বোন আমার গালি দিচ্ছে আর কি, আর কি ছোট বোন ছিল মানে আমাকে বলে কাইল্লা বলে গেছে।
আচ্ছা আমি একটু আপনাকে আবার একটু পিছনে নিয়ে যাই, এই মেয়েটার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হলো কোথায়?
দেখা সাক্ষাৎ হয়েছে আর কি আমাদের গির্জায় বলে, গির্জাভিতে দেখা,
গির্জাটা কি আপনাদের বাড়িতে বা আপনাদের এলাকাতেই ছিল?
আমাদের এলাকায় ছিল।
আচ্ছা তো এলাকাতে ওই মেয়েটার সঙ্গে আপনার দেখা হয়েছে, ওকে মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ইবানা,
ইবানা, ওকে। সে আপনাদের প্রতিবেশী ছিল?
প্রতিবেশী কিন্তু আমাদের পাশাপাশি ছিল আমার দেখা।
হ্যাঁ বলুন তারপর।
তারপর ওই মেয়েকে আমি দেখলাম, মানে ওই মেয়েকে কি হবে বলবো, মেয়ে তো চার সুন্দর অনেক ঠিক আছে, আর ওই মেয়েকে দেখার পরে এরকম একটা মনে মধ্যে ফিলিং লাগছে যে রাতে ঘুমাইতে গেলে শুইতে গেলে খাইতে গেলে সারাক্ষণ ওর কথা মনে পড়ে ঠিক আছে, ওকে চোখে দেখি, তারপর চলতেছে চলতেছে কিন্তু আমি কখনো বলতে পারি না, কিন্তু আমার উদ্দেশ্য হয়েছে আর কি ওই মেয়েটাকে প্রতিদিন দেখবো, এই চিন্তা করে আমি ওই কোনো রাস্তা খুঁজে পাই দেখে আমি যে মেম্বার ছিল উনি ডান্স করতো এই ডান্সের ক্লাবে গিয়ে আমি ভর্তি হয়েছি, 200 টাকা মাসে দিতে হবে।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স 11 বছর হবে।
11 বছর, ওকে। শুধু ইভানাকে দেখার জন্য আপনি ওই ডান্স ক্লাবে গিয়ে ভর্তি হয়েছেন, তা আপনি কিভাবে জানলেন ডান্স ক্লাবে ভর্তি হলে ইভানাকে দেখা যাবে?
কারণ তার বাড়ির পাশাপাশি তো, এই কারণে আমি
ওখানে গেলে আপনি পাশাপাশি গেলে যদি দেখা হয়,
দেখা হয় প্রতিদিন এই চিন্তা করতাম। তারপরে আমি ডান্স ক্লাবের পর মোটামুটি দেখতে দেখতে ভালো ছিল, আমার বডি ফিটনেস ভালো বলছিল, মানে শিখাই আর কি, যে ছেলেটা শিখাই তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমার তখন বলতে পারি না যে তো আপনাকে এলাকাটা মেয়ে পছন্দ হয়, কিন্তু ওই মেয়েটার জন্য আমি কিন্তু এলাকা যেতাম। ডান্সের তেমন টাকা ছিল না, কিন্তু শিখে আর কি ডান্স করতাম বিভিন্ন ক্লাবের ভিতরে, বিভিন্ন জায়গায় যেতাম ডান্স করতে যেতাম। তারপরে ওই মেয়েটা মাঝে মাঝে আসতো আমাদের ক্লাবের পিছনে, এসে জিজ্ঞেস করতাম যে কেমন আছো, মাঝে মাঝে মুখ ভেঙে দিত, ওই সময় খারাপ লাগতো, হাসি দিতে খুব ভালো লাগতো। তারপরে ওই মেয়ে ছোট বোনাইতে আসতো পরে আমাকে খারাপ কথা বলতো যে কাইলা ছেলা তুমি কথা বলো কেন, তখন মনে হয় অনেক কষ্ট লাগলো যে কালো হয়েছে দেখে মানুষ কে এত কিছু বলতে পারে, মানুষ এটাই বলে আল্লাহ তাআলা যে কালো দিচ্ছে তার জন্য মানুষ এটা বলতে পারে, আমার কান্না করতাম না। আমি তার জন্য কি একটা মেয়েকে পছন্দ করতে পারবো না, তার জন্য কি একটা মেয়েকে ভালোবাসতে পারবো না, যে এই মেয়েটা পাবোই না, এখন চিন্তা ভাবনা করতাম। তারপরে দুই তিন মাস যেটা চলে যেত কখনো বলতে পারতাম না। আর যে মেম্বারের ছেলেটা উনি আবার মানে গাজার ব্যবসা করতো, আমি জানতাম
মেম্বারের ছেলে গাজার ব্যবসা করতো।
হ্যাঁ গাজার ব্যবসা করতো, তার নাম ছিল উজ্জ্বল আর কি। উনি আবার আমার যা মানে এই গাঁজার ব্যবসা কাজ করাইতো, আমি কিন্তু বুঝতে পারতাম না। আমাদের এলাকায় সিএনজি আসতো, সিএনজি বলতো কি সিএনজি বেশি করতে, সিএনজির পিছনে 3-4 কেজি গাঁজা থাকতো, এরকম সিস্টেম ছিল, আমি তো বুঝতাম না। 3 কেজি গাঁজা দাম ধরেন 1 লাখ টাকা দাম আছে, নিয়ে আসতো আমার বলতো কি এই ব্যাগটা নিয়ে আসতো, থালার বস্তা বাইরে নিয়ে আসতো, আঙ্গে কোথায় টাকা লাগবো না, আমার সাথে ডান্স দিতে টাকা দাস না, লাগছে না, উল্টে আমার টাকা দিতে পারো, আমি বুঝতাম না। তারপরে এই বছর তো থাকতো যাওয়া আসা করতাম, কিন্তু ওই যে বাড়িটার কথা বলছিলাম না, ওই বাড়িটার সাথে মাঝে মাঝে যাইতাম, আমি
খেলে
মায় বলতো কি তোমার চোখ এরকম লাল কেন, আমি বলতাম এমনিতে চোখের কথা খাইছি, মিথ্যা কথা বলতাম আর কি। তারপরে যত আর কি ওই মেয়েটা বলতে পারতাম না দেখা, খুব কষ্ট লাগতো, আরো বেশি কাজা খাইতাম, মানে এভাবে কাজা খাইতাম। ওই সারের ছেলে তো গাজা ব্যবসা করি, উনি আমার কাজা দিত অনেক, মনে করেন যে যেটা গাজা দাম আছে 1,000 টাকা, ওই আমার মনে করেন যে 200 টাকা গাজা দায়িত্ব করে দিত, অনেকক্ষণ দিত, মনে করেন যে আমি প্রতিদিন গাজা খাইতাম 40-30 কেজি গাজা খাইতাম, আমি ঘুমতই দেখতাম, যে সময় ঘুমাতো রাত 3টার সময় 2টার সময় ওই সময় খাইতাম গাজা, গাজা খাইতাম। তারপরে এরকম নেশা করতাম, যেহেতু কোনো নেশা থাকে মাথার ভিতরে কাজ করে, ও তো কোনো মেয়েটা বলে রাখতে পারত, নেশা শেষ ওই যে মেয়েটা কথা মনে পড়ে আর কষ্ট লাগে। ঠিক আছে, এক ঘন্টা বলে চলে গেছি, এখন ওই এলাকায় যাই কি হবে, ওই এলাকায় যাই যাওয়া শুরু করি, এখন আমি বলতে পারি না। ওই বাড়ির সামনে গিয়ে আমি বসে রেখা লাগাইছি, তুমি দেখে ফেলাইছি দিবানা দেখে ফেলাইছে যে আমি খাইছি গাছ আর কি, যে আমার জিজ্ঞেস করে ফেলাইছে তুমি কেন এটা খাও, আমি জ্ঞান নিতে আর কি ভালো লাগে না তো এখানে, তারপর বলি নাই যে তোমাকে ভালো লাগে।
মানে ইভানা ওই সময়টাতে জানলো যে আপনি গাঁজা খান,
দেখে ফেলেছে,
দেখে ফেলেছে। ওকে, পড়াশোনা করতো?
হ্যাঁ পড়াশোনা করতো।
সেই সময়টাতে আপনি পড়াশোনা থেকে পুরোপুরি অফ?
পুরোপুরি অফ, আমি কাজ করতাম মাঝে মাঝে, আবার ওই যে ডান্সের কাছে যেতাম। তারপরে মনে করেন চলতে চলতে হবে, এখন তো বাড়িতে মনে করেন যে সমস্যা, বাড়িতে মাঝে মাঝে গ্যাঞ্জাম হইতো। ঠিক আছে, আমার আবার তো কি গ্যাঞ্জাম দিনে আছে, যেমন মারপিট হয় কাজের হয়ে যাও, এটাকে তুমি চাইও না, এটা করতো আমি যাইতাম না, আমি খুব ভালো ছিলাম, এমনি আমার কথা শুনতো আমাকে, আমার ছোট ভাই আমার কথা শুনতো না, আমার ছোট ভাই কিন্তু মানে দুষ্ট ছিল আর কি, তো আমার কথা শুনতো না, আমি অনেক মারতাম আর কি, মাঝে একদিন একদিন শুধু মারছি। আমার ছোট ভাইকে আমি চিন্তা করছি কি যে আমি ওকে একদম মারে ফেলাম, আমার আপন ছোট ভাই,
ওই সময়টা আমি
চিন্তা করছি যে এই এত শয়তানি করে এত দুষ্টাম করে আমার মারে কষ্ট দেয়, আমি চিন্তা করছি আমার একদম মারে ফেলাম। ঠিক আছে, এরকম মাথাতে কাজ করতাম, একদিন কি করছি যে কেটে বলা হয় বাট তারপরে আমি ইনকেসি কই জানেন টঙ্গি আছে না, টঙ্গি, টঙ্গি এসে বসে রয়েছি স্টেশনের কাছে বসে রয়েছি।
আচ্ছা,
এই জায়গায় বসে রইলাম, এই জায়গায় বসে রাখতে রাখতে পকেট টাকা নাই, আমি কি খাবো চিন্তা করতেছি, এরকম খিদা লাগছে। তারপর ওই জায়গা থেকে মনে করেন যে একটা একটা লোক দয়ালো ছিল, মনে হয় ভালো ছিল, উনি আমার নিয়ে গেছে হোটেল নিয়ে, আমার 3টা পরোটা খাওয়াই, খাওয়ানোর পরে আমি 2 দিন ছিলাম স্টেশনের কাছে, 2 দিন বসে ছিলাম, 2 দিনে কিন্তু ওই জায়গাটা লোন নেই, আমি কি করবো, কুড়ি যাবো, ছোট দিলাম তো মোটামুটি বয়স 45 বছর বুঝি না তেমন একটা, আবার চলে গেছে গেলাম। এই বছর তো সে এবার মনে করেন যে 2-3 বছর চলে গেছে, এখন অসুস্থ, বয়স বাড়তেছে, এখন বাড়িতে তো বাবাই কাজ থাকে না, ঢাকায় চাকরি করে।
বাবাই তখন কি করতো ঢাকাতে?
বাবাই তখন ঢাকাতে চাকরি করতো,
একটা স্কুলে চাকরি করতো, ওই জায়গায় দেখাশোনা করতো মোটামুটি। তারপরে ওই যে বাড়ির সাথে মামাতো ভাইয়ের সাথে দেখা হইতো মাঝে মধ্যে, হ্যাঁ বিভিন্ন জায়গায় নিয়ে যেত। মানে নিজে কোনো কাজ করতো না, যেমন নেশা থাকতো উড়িয়ে পালা, নেশা করলে একটা জিনিস কি, আমি যেমন নেশা করতাম ওই সঙ্গে আমি চুপচাপ থাকতাম, খুব চুপচাপ একদম বজ্র হয়ে, মানে কিচ্ছু বুঝি না, যেটুকুন চলে পিনিং চলতো সেটুকু বজ্র, আর যে পিনিং শেষ হয়ে যাবো আমার কেউ কথা সহ্য হয় না, মানে একটা কথা বললো একজন নয় আমি বিরক্ত হয়ে যেতাম, কিছু বললে জাতি মাতা বলতো, মানে বড় নয় ছোট নয় বেদবি করতাম। তারপরে মামা মেয়ে বলতো এরকম হয়ে গেছে পড়াটা, তিন দিন হয়ে গেছে। তারপরে ওই মেয়ের কথা তো ভাবতে ভাবতে আমি আরো অক্ষম হয়ে গেছি, কারণ ওর তো বলতেই পারি না, আর সামনে গেলে আমার ডর লাগে কি জানেন, যে আমি তোমার চেহারা ভালো না, ওই তো খুব সুন্দর, ওই যে আমার বলে তুই কালা ছেঁড়া তোকে পছন্দ করি না, তো আমি মনে হয় আরো কষ্ট পাবো। তারপরে চলতে চলতেছে এখন হঠাৎ করে আমাদের এলাকার একজন ভাই, বড় ভাই আর কি, যাকে দুলা ভাই এখন বলি আমরা, মানে নেতা আর কি, পিস্তল মিস্তল আছে, বন্দুক আছে, অনেক কিছু আছে, উনি মূর্খ আর কি, আমাদের বাড়িতে মামাতো বোন আছে পাশাপাশি, উনি মানে মামাতো বোনটা খুব পছন্দ করতো, মামাতো বোন পছন্দ করতে দেখে বাড়িতে আইতো, তাহলে বলতো তোলাবি না, তো মামাতো বোন রাজি না। তারপরে এই মামাতো বোন যে কবিরাজি করে বিয়ে করছে, ওষুধ করে বিয়ে করছে, মন্ত্র কইরা বিয়ে করছে, এলাকায় সবাইটা ডরাইতো। এরকম একটা বোঝা গেছে যে পুলিশ, পুলিশ তার সামনে গাঁজাগাজি আছে, পুলিশ সামনে মত কেটেছে, পুলিশ কিচ্ছু বলে না, তো এই সাইডে দেখে। তারপর মেম্বার চেয়ারম্যান কিচ্ছু বলে না, এরকম একটা পর্যায়ের মানুষ হয়, আমার বাড়িতে কেউ দেখতে পাচ্ছ না, আমরা দেখতে পাচ্ছ না, আমি কথা বলতাম তার সাথে, আমাদের এলাকায় উঠতাম কথা বলতাম, কিন্তু বিয়ে করার পর থেকে কথা বলতাম না, আমার বাড়ি যারে পাবো তারা মাইল দেবো, এরকম হুমকি দিত। তো এটা বর্ষাকালে বাথরুম চলে আর কি, আমি যাইতেছি রাস্তা দিয়া, আমাকে ডাক দিয়েছে এই সময় দিকে, ওই সময় অনেক মদ খাওয়া ছিল, ড্রিঙ্কস খাওয়া ছিল আর কি, পরে একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল খালে পড়ে গেছে আর কি, খাল ছিল পড়ে গেছে, আমাকে বলতেছে দাঁড়াবো তুমি দেখো, ঠিক আছে ভাইয়া পিছে তো ধরি ভাই কে, আমার সাথে থামছে, ঠিক আছে হাতে বাইন্দা
অকারণে,
হ্যাঁ অকারণে বাঁধছে, আইন্দায় কোনো কথা নেই, আমার দুই গালে দামদুম চড় দিচ্ছে, চড় দিনের পরে মোহাম্মদ শিয়া দিচ্ছে, পরে এমনি তোমার লোকজন বাড়ি গেছে, হ্যাঁ তার কোনো লোকজন আইয়া হাতা ধরতে পারে না, ময় সবাইকে জড়াই তো, আর মহিলা একটা মহিলা এসে পরে ডাক্তারটা খালে খেলা, আমার কাছে নিয়ে বাঁধছে। আমি কিন্তু আগে দিন ঢাকায় চললাম চাকরি করার জন্য, কাছে ভিতরে মানছে বান্দর পরে বলতেছে তখন বাড়িতে বিয়ে হয়ে তো রাজি ছিলি না, তখন মারিয়া পরে মারিয়া লাম তারা,
ঠিক বুঝলাম না, আপনাদের বাড়িতে কেউ রাজি ছিল না মানে কি আপনার ফ্যামিলি এখানে ইনভলভ
ছিল না, ওই যে মামা তো হইনি,
আচ্ছা বিয়ে তো করেই ফেলেছে,
বিয়ে করে ফেলেছে কিন্তু রাজি ছিল না, কেন রাজি ছিল তার জিতটা দেখে আছে না,
ও আচ্ছা আচ্ছা, যে কারণে আপনার উপরে প্রতিশোধ তুলছে এবং সে তখন ড্রিঙ্কস করা অবস্থা বা ড্রাগ নেওয়া অবস্থা, হ্যাঁ
তখন মনে করেন আমার সাথে যারা ছিল ছিল তারাও মনে করেন যে পান ফাইন দেয়া করলে বেশি তখন না, কাছে একটা মরারি আসছিল, এই পুরো শুলে মনে করেন চাপা মারি দিচ্ছে একদম কেমনে পাশ কেমন কথা হয়েছে, আমি ও মাকে চেয়ে পাঠিয়েছি, কেউ যাই আগে তো যায় হ্যারেস বাড়ি মারে, অনেক মায়ের মাস আমার নাক দেওয়া হোমওয়ার্ক তো বাড়িতে বেঁধেছে, তারপরে মাইরা ভাত খেলে দিয়েছে, পরে তারপর লোকজন আইছে খাই দিচ্ছে, পরে কয় না আমার কয় আমার বাইরে আমি মারছি, আবার আমি ঘর ডাক্তার কাছে নিয়ে যাবো, তারপর সুন্দরকে নিয়ে যেতেছে ডাক্তার কাছে নিয়ে যেতেছে বাড়িতে নিয়ে যেতেছে, তো বাইরে তোমার তো মারছি তোমার মুরগি মাংস তো ভাত খাওয়ানো, এই কথা বললে আবার কি করছে আমার তো কোনো শক্তিই নেই, কারণ মারতে মারতে আমার ওই চলেছে আমি মরণ তো বসতে হয়ে গেছে। তারপরে আমার কি মনে করেন যে হেসে হেসেছে তার বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে দরজা লাগাইয়া আমার এই জায়গাটা বাড়ি মাথায়
আমি
কোনো কিছু করি নাই, কিন্তু ওই যে তার ভিটটা দেখে গেল, মানে বাড়ির তো তার সাথে মানে বাড়িতে দিচ্ছিল যে কোনো একজন মারব এরকম প্ল্যান ছিল আর কি। তারপরে মনে করেন যে আমার বাড়িতে ঘরে নিয়ে যাওয়ার পরে আমার তো মাথা ঠিক নাই, তেমন নাকি রক্ত বাড়তে মাথায় আঘাত পেয়েছি, পুরো শরীরের মনে হচ্ছে আঘাত, আমি বলতাম তারপর ঘরে ভিতরে নিয়ে ফ্রি দা বাড়ি মাসে ফিরবে, তারপরে মনে করেন যে হাই মাথায় পিস্তল দোষ, পিস্তল ছিল পিস্তল রাখে তারপরে মারলাম, একটু তো জানা দাঁড়ান বাড়ি মাত্র দাঁত করে হয়েছে, তারপরে আমি কিছু অজ্ঞান হয়ে গেছি, এলাকার লোকজন মনে করেন যাইছে আমাদের হসপিটাল নিয়ে গেছে বলে, কিন্তু অজ্ঞান হয়ে গেছে যাইনি, তারপর আমার অবস্থা আমার খুব খারাপ, আমি একটু মরে গেছি সবাই জানি, তারপরে ওই অপালাটা পালাতে চলে গেছে বলে, তারপরে আমি কালীগঞ্জ একটা হসপিটাল আছে দুই জায়গায় নিয়ে গেছে, তারপরে বলতেছে কি এরোগী পাস আমার অবস্থা এতে খারাপ ছিল, মোট্তর এক কিছু হসপিটালে তিন নাইট ঘুরে ছিলাম, আমার বাবা মার টাকা ছিল নয় সময়, আমার বাবা রাস্তায় বেয়ে কান্দে, এখন তো মনে করেন মা তো পায়ের সমস্যা হাইতে যেতে পারে না, মায়ের খালে কান্দে ছিঁড়ে ছিঁড়ে করে মায়ের কান্দতেছে, তারপরে এলাকার লোকজন আমার ধরে
আপনার মামা তো মানে আপন মামা তো বোনকে সে বিয়ে করেছিল,
হ্যাঁ হ্যাঁ মামা তো
তার মানে আপনার রেকর্ড সে দুলা ভাই, সে
হ্যাঁ দুলা ভাই।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছে কলিংস, কলিংস কে যদি আপনি দেখতে চান আমার ফেসবুক ফ্যান পেজে আসতে হবে, আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/kibriya.rj, আরো একবার বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাবতীয় তথ্যাবলী আমার সঙ্গে সরাসরি কানেক্ট করে পেতে পারবেন। এবিসি রেডিওর অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে এই অনুষ্ঠানটির যাবতীয় তথ্যাবলী আপনারা এই পেজটি থেকে পাবেন। আর যারা এখানে ফোন করে আসতে চান নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো কনফেস করার জন্য, তাদেরকে বলছি আমাদের নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে কিন্তু আপনাকে আপনার কথাগুলো রেকর্ড করতে হবে। চার মিনিট পর আমরা আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, যে চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবং এটার 150তম পর্ব আজকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি। একটি জায়গায় আমাদের খুব বেশি আনন্দের আমরা বলতে পারবো, সেটা হচ্ছে যে 150তম পর্ব পর্যন্ত আপনাদের সামনে অনুষ্ঠানটিকে নিয়ে আমরা পথ চলতে পেরেছি। আমরা স্বপ্ন দেখি অনেক দূর যাওয়ার, এবং এই অনুষ্ঠানটির একটা মোটো ছিল এই কারণেই যে আমরা মূলত আমরা মাদার প্রোগ্রাম বলি আমাদের হ্যালো ইট 920 কে, এবং হ্যালো ইট 920 সবার জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল। আমরা শুধু দেখতাম যে এখানে এসে সবাই কতটা নির্যাতিত হয়েছে, কতটা সাফারার হয়েছে সেই বিষয়গুলো বলছে, এবং কেউ কেউ যারা ভিকটিম বানান সোসাইটিতে তারাও দু একজন এসে মাঝে মাঝে ভোকাল রেইজ করছে যে আমরা আসলে বাধ্য হয়ে এই পথে আসিনি। তখনই মূলত এই অনুষ্ঠানটি নিয়ে আমাদের চিন্তা ভাবনা তৈরি হয়, এবং আমরা আজকে ধীরে ধীরে 150তম পর্ব পর্যন্ত এসেছি। এটা নিঃসন্দেহে আমাদের শ্রোতা যারা আছেন, রেডিওর শ্রোতা, তারা যেভাবে ভালোবাসা দিয়েছেন সেটার জন্যই আমরা সম্ভব করতে পেরেছি। স্পেশালি থ্যাঙ্কস টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক, এবং তারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। আমরা থ্যাঙ্কস জানাতে চাই যেই সব শ্রোতা এখান থেকে একটা এপিসোড শুনেও নিজের জীবনের মোড়কে পাল্টাতে পেরেছেন, ভুল বা অপরাধ থেকে দূরে থাকতে পেরেছেন তাদেরকে, কারণ তাদের জন্য এই অনুষ্ঠান, একজন মানুষও যদি সংশোধন হন তাহলে আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা সবসময় একটা কথা বলি প্রিয় শ্রোতা, একজনের ভুল থেকে, একজনের অপরাধ থেকে আমরা যেন শিক্ষা নেই, আমাদের জীবনে যেন এই ধরনের ভুল এবং অপরাধ না হয়। আমাদের বিবেক যখন জেগে যাবে তখনই কেবল আমরা সঠিক পথে থাকতে পারবো, কারণ ভুল বা অপরাধ করে আসলেই কোনোভাবেই পার পাওয়া যায় না, যেমনটা পার পাননি আজকের অতিথি কলিংস, এবং যার অপরাধের ভিকটিম হচ্ছে তার জন্মদাত্রী মা যিনি মারা গেছেন। আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। কলিংসকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আমার এই পেজটির মেম্বার হয়ে যাবেন, আমার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী আপনারা এখান থেকে পাবেন। হ্যাঁ, যেখানটি আমরা ছিলাম কলিংস, যেখান থেকে বলছিলাম সেখান থেকে শুরু করেন।
মনে করেন যে আমি তো জানি না কিছু, ওই আমাকে তো ওই হোস্টেল থেকে রিজন দিয়ে দিয়েছে যে ওই বাস কোনো
আছে,
সবাই জানে এলাকার অনেক মানুষ।
আপনার এলাকার এই ধরনের একটা ঘটনা ঘটলো, আপনার এলাকাবাসী কিছু বললো না?
এলাকাবাসী মানে তো খুব ভয় পাইতো আর কি, মানে এরকম ভাবে ভয় পাইতো,
ডাকাত নামে পরিচিত ছিল,
মানে এরকম ছিল আর কি, নেতাচারি আর কি।
ওকে,
মনে করেন যে এলাকার সব জন লোকজন এদিকে আছে, এলাকার সব যুবক মুখ সব পোলাবাহিনী বলে, মানে আমি তো পরে শুনছি আর কি, মানে আমাদের এলাকার সব যুবক আছে তাদের বাড়িতে গেছে আর কি, মানে তাদের ওরকম পাইলে মাইয়ে দেবে একদম, মানে অর্ডার দেওয়া হয়েছে উপর থেকে যে তাদের আর কি ওকে মাইয়ে ফেলানো লাগে। তবে আমি তো কিছু যাই না
এখন, হাসপাতালের বেডে তখন,
হ্যাঁ হাসপাতালে ইয়ে হবে তাছি, তারপরে ওই উত্তরা থেকে মানে আমাকে আমি কিছুই যাই না, তিনি নাইসিপিতে রাখা হয়েছিল আমার, মানে আমার বাবা তো টাকা ছিল না ওই সময়, এরকম অবস্থা হয়েছে আমার যদি না রাখে ওই জায়গায় তবে আমি মারা যাবো, লাইফ সাপোর্ট ভিতরে রাখা হয়েছে, এই অবস্থা হয়ে গেছিলো। তিন মাস তুই তো ঠিক মতো কেউ চিনি না, তারপর দেড় মাস তুই তো কথাই বলতে পারি না, এরকম একটা পর্যায়ে চলে গেছিলাম। কিন্তু কিসের বলা হইতে হয় আমাদের কাজ করতে জানেন কি, ওই জিনিস আশা করছি না, ওই জিনিসটা আমাদের কাজে আসতো, কিন্তু এই মারামারি আমার যে কেউ মারছে এই জিনিসকে আমি কেউ মনে রাখতে পারিনি। তো আমি পরে শুনছি যে আমার বাবা নাকি রোটে বেয়ে কানছে, পাশে গাড়ি দিতেছে, গাড়ি বেশ ডাকে খেয়ে বেরোছিল, মানে বাবা এরকম একটা অবস্থা ছিল। বাবা তো কত করে, মা কত করে, বাবা অত করে, আমার বেশি বহু টাকা করছে, চার পাঁচ লাখ টাকা মতো খরচ আমার বাসা থেকে, মানে টাকা ছিল না, তো মানে সেটা হাত পাত দিয়েছে, হাত পাত দিয়েছে। আমার তো মনে করছে এটাও নিয়ে মানুষ অনেক মানুষের কাছে গেছে যে আমার পোলাকে বাঁচাতে হবে, কিছু টাকা দিন। তারপরে যেমনি হোক ওই জায়গা থেকে আমার হসপিটাল থেকে বাংলাদেশ মেডিকেল উত্তরা ওই জায়গায় ভর্তি হওয়া হয়েছে, ওইদিকে আমি বিজি নম্বর ছিলাম আর কি। তারপর একটা ভাই ছিল আর কি আমাদের এলাকায়, উনি আমার গিয়ে দেখাইতেছে আমার আর্ধ দেখা কি চিকেট খেবি তুই, আমি করছি হ্যাঁ পড়ায় পনেরো বিশ দিন পড়া কি, মানে আমি বলতে পারি না, আমি সে মুখের ইশারায় বলতেছি খাবো আর কি, মানে ওই সিটে বললেই আমার গাঁজা দিয়েছে, গাঁজা দিয়েছে, বুঝছেন, এই গাঁজা খাওয়ানোর পরে নাক আমাকে আরো উঠতে পারি, তার বউ দুই হাজার টাকা দিয়ে বলে কি ওই দুই লাখ টাকা দিয়েছিল মাথা লেগে। এরকম ষড়যন্ত্র করে
আপনার মামাতো বোন,
মানে মামাতো বোন আর কি, মানে একটু তার জামা প্রতি টান নিয়েছিল আর কি, চিন্তা করছিল। তারপরে পরবর্তী সমাধান হয়েছে, মানে সমাধান বলতে গিয়ে পরবর্তী জানছে না মিথ্যা কথা বলছে, পরে ওই লোকটার কথা আমি ভুলে গেছি, মনেই ছিল না। পরে আমাদের এলাকায় যাওয়ার পরে নাকি সবাই আমার দেখতেছে, ঠিক আছে, সবাই খোঁজ নিয়ে যাইতেছে ওগুলার দেখতেই, যে হ্যাঁ আমার অনেক কিছু জিজ্ঞেস করে, মানে একজন এক কথা জিজ্ঞেস করে, আমি কিন্তু বুঝি না, আমি এরকম কে মানুষ আমার দেখতে যায় কেন, মানে সবাই কয় এপোলারা ভাগ্য খুব ভালো, এপোলারা বাঁচিয়েছি পৃথিবীতে, আবার নতুন জীবন পেয়েছি সবাই বলতো, তা আমি কি কয় দিই, মানে আমার মাথায় কোনো কিছু কাজ করো না, আমার মা তো মানে কান্নাকানি করতো, আমি তো মনে করি যে আমার পুরোনো সুস্থ হইতে এক বছর মনে লাগছে, ঠিক আছে। এরপরে এলাকার অনেকজন দেখতে এলাকার যে বিচার হয় না, এলাকায় বিচার হইতে হয়েছে, মানে চেয়ারম্যান মন্ডলে বিচার হইব, উনি বলে টাকা দিব, বিচার কোনো হইব না, এরকম একটা পদে চলে গেছে। উনি মানে আমার দেখতে এসে একদিন আমার দেখতে দেখতে ভালো আসতো, আমি কি হ্যাঁ ভালো আছি, আমি তাদের চিনি না, হাই দেওয়া মারছিল উনি তোলা হয়ে যায় মারছিল আমার, আমি তো চিনি আমি হ্যাঁ ভালো আছি, আমি তো আমার লগাই হবো, এরকম তার সাথে যেতেছি, এলাকার লোকজন সব খাই রয়েছে, তো যাই তোর মায়ের ভালো হয়েছিল হাসপাতালে করতেছো, মানে আমি কই কি কয়, মানে এরকম একটা পদে গেছি, আমি তো চিনি না, মানে মাথা কিছু খেয়াল করছো না, ওর বাড়ি দিন নেওয়া বলে আমার প্রতি টাকা দিয়েছে আর কি, তুমি এটা যা কিছু করো তা কিছু করো, বলে কি আমার মোটর সাইকেল মতো ঘুরবা, মানে আমি তো সেটি মনে করতে পারি না, আমার জামতি তো তাই করতেছি, আমি যেটা মনে করি করতেছি, কিন্তু আগের কথা আমি মনে নাই, মোটর সাইকেলে ঘুরতে গেছি, উনি আবার কি করছে, পেন্সিল খাওয়া লেগেছে কি বলে, উনি আমার লেগে আছে, বলে চলো তুমি আমার রাস্তায় দেখে আমার পায়ে দিয়ে আমার গাপ্পে ধরে মাপতে, মনে পড়তেছে ঠিক আছে, অসুস্থ মনে পড়তেছে, আর মানুষকে টিকে মেরে কথা বলে, যাই তোরে মারিয়া ফেলাইছে, এলাকার লোকজন তোরা বাসাইছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে চিন্তা করতেছি সব দেখতেছে কি হয়, মানুষকে বলতেছে আমি নাকি নাকি মারিয়া ফেলাইছিল আমাদের, তারপর অসুস্থ সব কিছু মনে পড়তেছে, আসলে সত্যি কথা, তারপর ওই মেয়েটার কথা কিন্তু মনে ছিল না, ইভানের কথা মনে ছিল না, হঠাৎ করে কিন্তু মনে হয়েছে। পরে আমি চিন্তা করলাম কি ওই মেয়েটার কাছে গেলে ওই মেয়েটা তো আমার খারাপ করছে, কারণ আমি যে কোনো দর্শকভাবে আমার মেয়ে হয়তো মারছে, বা আমি যদি অনেক পছন্দ করতে যাই বাড়িতে কিছু বলতে যাই, তো বলবো তুমি মায়ের কিছু অনেক তোমার জীবন পঙ্গু, এরকম ভাববো, আমি খুব কান্না করতাম একটা। তারপরে আমি চিন্তা করলাম মনে মনে আমি কী করবো, ওই মেয়েটার তো বলতে পারি না যে আমি ওকে তো ভালোবাসি, সত্যি কথা আমার অনেক ভালোবাসি হয়, জীবন থেকে বেশি ভালোবাসি, ওর জন্য হাতে অনেক অনেক কিছু দিতে, হাতে টিকিট দিতে ফেক দিয়েছি, অনেক কিছু তার থেকে লাভ দিয়েছি, মানে এক সময় চিন্তা করলাম কি যে ওই মেয়েটাকে মেরে ফেলো, আমি চিন্তা করছি কি আজ আমি তোকে পামই, আমি চিন্তা করছি কি আমি ওরা মেরে ফেলাম, আমি নিজেও মেরে দেবো লাস্ট, ঠিক আছে, তবে তাকে থাকবে চিন্তা করবো। তারপরে আমি চিন্তা করলাম কি মেয়ে তো কোনো অপরাধ করে না, আমি ওকে মানুষ করিনি, আমার নিজের দোষ দোষ, আমি ওরা বলতে পারি না, আবার চিন্তা করি মেয়ে বলতে গেলে যেন আমার মনে কষ্ট লাগবে, এই চিন্তা করে বলিনি। তারপরে আমি চিন্তা করলাম কি একদিন যে আমার এত কষ্ট হতো, আমি নিজেকে জীবনে বাঁচুন, আমি নিজে মরে দাম। তারপর রাত দুইটা বাজে, তখন আমি কি করছি গলে ফাঁস দিতে গেছি, গলে যেন ফাঁস দিতে গেছি, যেমন ফাঁস মোটামুটি লাগিয়ে আছে, তখন জানি আমার পাশ থেকে কেউ বলতেছে তুই মরিস না, তুই তো বাঁচিয়েছ তাই মরিস না, মানে তখন আমি দড়ি জন্ত খুঁজে গেছি, দড়ি খুলতেছে, এরকম পর্যায়ে চলে গেছিলাম। পরে আমার একটা এলাকার লোক মানে দূর থেকে দেখছে, আমি তখন দড়ি দাঁড়াতাম তা পিল্লা লাইক হয়ে গেছিলাম, লাইকটা নাই ওষুধ দিয়া লাইকটা আর কি ছিলাম, লাইক হয়ে গেছিল পরে আমার নাক দিয়ে রক্ত বেড়ে গেছে কানেরই। তারপরে আমি চিন্তা করলাম যে আমি কেন মরতেছি, আমি কেন মরতেছি, পরে এলাকার লোকজন আমার স্ক্রিমে কথা বলে যে তোর তো বাসে এনেছে এসে। পরে আমি চিন্তা করলাম কি যে আমি তুই মেয়েরও পাবো না, ডাক্তার তো তসমস হয়ে গেছে, আমার বাবা মারে তো আমি ঠিক কোনো কাজে বেড়ে দিতে পারবো না, কারণ আমি রোদে বেঁধে গেলে থাকতে পারি না, দশ মিনিট রোদে বেঁধে দাঁড়ালে আমার শুল চিচি করে কামড়ায়। তারপর চিন্তা ভাবনা করছি যে লোকটা আমার আসবো দোলা ভাই, ওরা আমি মেরে ভালাম, তুই মেরে ভালাম, তারপর জেল খাটিয়ে তাই খাটিয়ে। তারপর আমি প্ল্যান করতেছি ট্রেনে মারি, যে আমার তো অসমস্ত নাই ওই সময় নেই, প্ল্যান করতে করতে ওই আমাদের এলাকায় একজন আইসল একদিন বর্ষাকাল তখন ছিল ভাদ্র মাস, বর্ষাকাল আইসল করে আমি মার কাছে বেঁধে নিয়ে গেছি যে মা তুমি তোমার অনেক আদর করতা, তুমি ভালো থাকো, আমি যদি কোনো জায়গায় চলে যাই তবে আমার দেখতে যে আমার কষ্ট করে এই কথা বলে কই যাবি, আমি কই যে যাম হয়েছে তা কোনো যাইস না। পরে আমার মা কিন্তু বুঝে ফেলাইছে যত যা হচ্ছিল সব কিছু লোকাই দিচ্ছে আর কি, সব কিছু লোকাই দিচ্ছে। তারপরে আমি বলতেছি মারে যে আমি এত কষ্ট করছি, তুমি এত কষ্ট করছো আমার জন্য বাসা থেকে আমার হাত পাচ্ছ, এখন মানুষ আমার টিকেমের কথা বলে এই দেশের বড় কথা বলছে।
মানে আপনি চাচ্ছেন যে আপনার এই দুলা ভাইকে আপনি মেরে ফেলবেন?
হ্যাঁ একদম মেরে ফেলাম।
আচ্ছা
কারণ এলাকার লোকজন তো কিছু করতে পারলো না, কারণ আমি তো চাইছিলাম যে এলাকার লোকজন বা আমাদের এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছে তারা বিচার করুক, সুস্থ বিচার হোক, আমার জরিমানা টরিমানা দেখ মিলা যায় এরকম চিন্তা করছিলাম, কিন্তু কোনো কিছু হলো না। এলাকার লোকজন যা আমরা চলতেছে আমরা ওনাকে চিন জানি সবাই ঠিক ক্রিমের কথা বলে, তার সাথে মিলে গেছে সন্তম আছে আমি তো বুঝতে পারি না সে কাল খেলাইতে। তারপরে আমি প্ল্যান করছি আর একদম মেরে হবে নিজে বাসন নিয়ে দাঁড়ানো মেরে হবে। তবে আমাদের এলাকায় একদিন চাষ কিনতে ছিল, চলছিল চাষ কিনতে ছিল ওই জায়গায় আমি দেখি, দেখার পরে মত কিনতে হবে কি আমার ডাকিছে কি ব্যাপার আসলে। আর এর আগে কিন্তু আমি একটা ঘটনা ফালাই রাখছি, আমি কিন্তু অনেক নেশা করতাম, এটা আপনি বলছি আগে এত নেশা করতাম যে নেশার পরিমাণ ছিল বেশি, যেটুকু নেশা করবো এতটুকু কিন্তু এই মারামারি ইবানোর কথা সব বুঝে থাকতে পারতাম, নেশা না করলে কিন্তু মাথা হয়তো গরম হয়ে। তারপরে যে চলে থাকলো তারপর প্ল্যান করলাম কি ওদিনকে রাতে প্ল্যান করলাম যে আমি ওরা মাইরা ফেলাম, ঠিক আছে মাইরা ফেলানোর প্ল্যান করলাম। তারপরে তারপরে মনে করেন যে আমি প্ল্যান করার পরে আমি কিছু পাইতেছি না খুঁজছি, তারপর নৌকা ছিল নৌকা দিয়ে আরেক বিদায় পারিলাম, বিদায় দ্বারা বলে বলে একটা উঁচু জায়গা বলে ওই জায়গায় পাইয়া মামির বাড়িতে গেছি, আমি বাড়ি থেকে একটা দাও পাইছি আর কি, ওই বাড়িতে মানে লোকজন ছিল তো নাই, আমি পলায় পলায় দাও নিয়ে আসি একটা ভূতার একটা দাও বড় দাও নিয়ে আসি, এই বিটে খাই দিয়েছি পরে কিছু দাও নিয়ে বলে পরে বলতেছি কেমন আছো একটা ভালো আছি ভাই আই বউ বলতেছি ভাই মদ খাও তুমি বউ, তারপরে আমার সবার সামনে বলতেছি এটা আমার ভাই ওকে ওরে মাছ তুললাম, তারপরে মিলে গেছে আমার লাগে আমি মনে মনে বলতেছি তুমি তো আমার মাছ তো তোমার কারণে কত রোল আছিস আমার, আমার মা কাঁদছে আমার মা দেখতে যেতে পারে নাই, আমার মা কত আদর করে আমার, আমার মা পাওয়ার একটা সমস্যা আসতে পারে না। তারপরে চিন্তা করলাম কি আমি খালি করে ভাবলাম খালি করে ভাবতে আমার কোনক্ষণ গাঁদা খেলাম অনেকটি গাঁদা খেয়েছি, গাঁদার পরে মাথা পুরো হ্যাং হয়ে গেছে, পরে চিন্তা করলাম এর এখন পুরো বুঝে রাখছি, পরে লারিকে দাঁড়াইছি আপনার জন্য লোক ছিল ইস্তের দাম লারিক কিনা দুই হাজার দাম দিয়ে একটা কুকিছি খাই কুক দেওয়ার পরে জন জন কুকিং ছিল চলে গেছে হাওড়া করে হয়ে গেছে লগে ওই খাওয়া দাওয়া কার্ড দিয়ে তারপরে কি করছে জুলু কি করছে নিচে ঘোড়ায় পড়ে গেছে, ঘোড়ায় পড়ে যাওয়ার পরে ওই কারার ভিতরেই মানে নিয়ে গেছে লোকজন নিয়ে গেছে, আমি তো খুঁজে পাই আমি তো একবার মেরে ভালো অন আমার কি কারণ আমার তো মারতে পারিনি তো আবার মেরে ফেলো আমার
দাঁটা কি মানে দাঁটা গায়ে গাঁথা অবস্থায় চলে গেছে নাকি দাঁটা
আমার হাতে ছিল রক্ত মুক্ত মনে করেছে হাতে কিছু। তারপর রাজু ওই তার সাথে ছিল আমাদের এলাকায় উনি বলতেছে ওই তো মরে নাই ওই তো প্রায় একটু মরে নাই মানে ওই রাজু মনে করেন আমি ঘেঙ্গা দিয়েছি আর কি ঘেঙ্গা দিয়া আমি খুঁজতে পারি স্যার তুই আছে নিচে মনে করলাম যে কোনো জায়গায় নেই মানে গেছে গেছে কি হসপিটালে গেছে যখন তখন তো এলাকা আছে যেটা গেছে সবার মারামারি কোয়া করে নিয়ে এলাকার সব কিছু নিয়ে গেছে আর লোক লোক যদি ছিল না ওদের জহাই ছিল চলে গেছে তারপর আজও বলতে তুই এলাকা ছিল বাইক দিয়ে যাবে ঠিক আছে। তখন মনে করলাম কী করলাম আমার কান্না করতেছেন ভাইকে দাদাকে কান্না করতেছেন তখন লাইট চেয়ে দেখুন আমি তো খুব ভালো ছিলাম লাইট চেয়ে দেখুন ভালো আমি তো জীবনে ই বানানো পাওয়ার জন্য আশা করছি আমি দেখছিলাম ভালো চলছে আমি কিন্তু এমনি এরকম হইলো কী হইলো আমার ওই ওই লোকটা মারলো কেন আমি কোনো অপরাধ করছিলাম আমি তো এসে দিন রক্ষা পরে এলাকার একটা ভাই আছে ও তোর বাড়িতে ধরতে উঠছে আমার তাও দেখে গেট মিট লাগাই দিয়েছ লাগার জন্য পরে বলতেছে তুমি এনটাকে ঝাউকা এনে পুলিশ এবো তারপর এলাকার লোকজন সব চেনে এনে গেছে তো ওদিনকে রাত এগারোটার মতো বাজে তা আমাদের এলাকা থেকে পিপিএল রাস্তা ওইটা আমি টঙ্গি যাবো টঙ্গি আসার পরে আমি কোথায় যাবো বুঝিয়া মায়ের রাস্তা তারপরে আমার মোবাইল টোবাইল সব করে গেছে গা তারপরে আমি কী করবো বলতেছি আমি তো মনে করেন টঙ্গি স্টেশন বই দিচ্ছি আবার এই স্টেশনে বসে গেলাম কী করতেছি ভাবতেছি অনেক কী করবো তারপরে আমার মাথা কিছু চলতেছে না জীবনে তো অনেক কিছু খাইলাম তারপরে জীবন দেওয়া বাকি কাটবো আমার ঠিক আছে তাহলে আমি কী করলাম চিটাঙ্গে গায়ে ধরলাম চিটাঙ্গে চলে যাবো চিটাং চলে যাওয়া উঠছি ঠিক আছে, কিন্তু বাড়ি পাতা তো চিটাং যায়, আমাদের তো বাড়ি পাতে চলে যেতেছি অনেক কান্নাকুজি ট্রেন থেকে, যে আমার মা আছে যেতেছি, মা কি মনে থাকবো, মা তো হাঁটতে বানাতে আমার কষ্ট হতো, কারণ আমার মারে সব সময় পানি পড়ে দিতাম, বালতি পড়ে দিতাম, মা আমার তেমন কল ছাড়তে পারতাম, মানে আমরা দুই ভাই কিন্তু মার সেবা যত্ন করতাম মোটামুটি ঠিক আছে, আমার তো বোন ছিল না, মা তো বাধ্য করতো, আর যা পারতো মায়ের রান্না করে খাওয়াইতো, রান্নাবার কষ্ট আর কিছু করতে পারতাম। এখন আমি চিটাং যাওয়ার পরে আমি কি করে করতে পারি, আমার শরীরে রক্ত পড়েছে, তো এক বদ্ধ লোকে বলতেছে তোমার শরীরে রক্ত কেন, কিন্তু এই সমস্যা নেই এমনিতে মারামারি করতো, অ্যাঙ্কেল আমার সাইজিখানে দেবেন কি করবেন, বলতেছে আমি বেশি যে আমার তো কেউ নাই আমার নিয়ে যান, ওই আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি যে তো খারাপ লোক আমি জানতাম, নিয়ে যাওয়ার পরে আমাকে আসো চিটাগাং এই নিউ মার্কেট এই পাশে একটা আবাসিক হোটেল আছে, মানে খারাপ দেশ হোটেল, ওই জায়গায় নিয়ে গেছে, ওইদিকে দুনিয়া মেয়েটি আছে, আমি কিন্তু মেয়ে পছন্দ করি না, মেয়েতে বিরক্ত লাগে একদম ঠিক আছে, কারণ আমি একটা মেয়ের পছন্দ করি তার তো বলতে পারি না, আর মেয়ে অন্য মেয়ে দেখলাম বিরক্ত লাগে কি করে বেশি, তারপরে উনি বলতেছে ভাই চলো যাই, আমার নিয়ে গেছে ওই জায়গায় ভাই যাক কাজ দিব ঠিক আছে, ওই জায়গায় আমি মনে করি যে তিন চার দিন ছিলাম কাজ করতাম আর কি,
কি কাজ
কাজ করতাম কি, তাদের চাটা নিয়ে দিতাম, কোনো সময় মেয়ে থাকতো, ওই মেয়েরা বলতো আমার তুমি দোকান থেকে এটা নিয়ে দাও এটা নিয়ে দাও, মেয়েরা খারাপ কেন করতো এটা আমি জানতাম না, পরবর্তী হয়তো জানতে পারছি যে মেয়েরা খারাপ, ওই জায়গায় একটা মেয়ে আমাকে খুব ভালো লাগতো আর কি, আমার পছন্দ করতো আর কি, ওই মেয়েটা বলতো তোমার কথা বলতে খুব ভালো, তুমি এদিকে আসো ডাক দিত, কিন্তু রুমের বাড়িতে আমি বসে রয়েছি, রুমের বাড়িতে গিয়ে রুম লাগাই দিত, লাগাই দেওয়া বলতেছে মানে ওই মানে খারাপ খারাপ করার চেষ্টা করছে, তারা রুম দেখে দুটো বাড়ি চলে এসেছি, আমি বলছি আপনি এরকম করেন কেন, কয়েকদিন কি বোঝো না ছোটো ছেলে নাকি, আমি তো আপনার সরাই নি, পরে উনি সরাই দেখে মেয়েকে আমি কি করছি জানেন, এরকম একটা মোড়া রোল ছিল, ওই যেতাম মাথা বাদে মাথা ফাটাল, মাথা বাড়ি ফাটাল আসার মধ্যে জানেন যে হবে দেখে ওই জায়গাতে আমি পলাই চলে এসেছি, মানুষ মানে যে রানিং থাকে রানিং কিন্তু কমে যায় দেখবো পরে বলতে যাবে তুমি প্রথম যাই তাই আমার সাথে আসো, তুমি এরকম একটা জায়গায় নিয়ে গেছে যে জায়গায় মনে করেন যে খারাপ জায়গা আর কি, সবকিছু চলে যায় মারামারি কোলাকুবি চিন্তায় ওই জায়গায় নিয়ে গেছে, পরে ঘরে ভেতরে নিয়ে গেছে পরে এখন তো বুঝি আমি ওই সময় বসতাম যে ওরা বোমা বানায় ককটেল বানায়, আমার বলে তুমি আজকে থেকে এই জায়গায় থাকো তুমি যা যা বলুন তুমি দেখো শুনে, দেখেন আমি তো ঢাকা থেকে এসেছি আমি কিন্তু তেমন একটু খুঁজি না, আমি কিন্তু বাড়িতে পারলাম নতুন জায়গায় আমার সমস্যা, আমি তো জানে না যে আমি আবার এলাকায় মাদা ফিরে চলে আসি, আমি তো জানি ওই মরে গেছে, আমার মা তো অনেক খোদা বিয়ে করতেছে, কিন্তু আমার পাখি সিম কার্ড ছিল, ওই সিম কার্ডটা আমি জায়গায় চালু করার পর ফোনের উপরে করে ফোন দিতেছে আমার ফোন দিয়ে আবার কানতেছে, আমি ফোন যন্ত্র রক্ষে দিচ্ছি, তারপরে ওই জায়গায় থেকে মনে করেন যে আমি থাকতেছি এই জায়গায় ভালো মন্দ মনে করেন টাকা পয়সা অভাব নেই এই জায়গায়, তারা কাজ করে কি তারা ককটেল বানায়, ককটেল এভাবে বানায় যে মানুষ তো মনে করেন যে মানুষ তো মারা কেমনে প্ল্যান করে, ওইটা ভিত্তিতে মনে করেন যে গুল করে কাজ ভাঙা ঢুকায় শিখ ঢুকায় ছোট ছোট প্যারেক আছে প্যারেক ঢুকায় পাল ঢুকায় চুনা ঢুকায় অনেক কিছু ঢুকায় পেশা কাছে ককটেল বানায়, আমার বলতেছে কি তুমি এটা মারতে পারবা, আমি কি না মারতে পারবো, কিন্তু ছোট বড় আমাদের এলাকায় অনেক গুম ফুড়েছি গুম চলে আমাদের, আমি তো বুঝি না আমি তো ককটেল এটাই আমি তো বুঝিনি, তোমার সব শিখাই দেবো তোমার খুব ভালো লাগছে একদিন থাকো ওই জায়গায়, আমি তুই থাকুন ঠিক আছে সমস্যা আমার তখন কেউ নেই আমি তুই দুনিয়া এখন একদিন তো জেল খাটতাম এই চিন্তা করে বাড়িছি, তারপরে চিন্তা করে থাকতেছি থাকতেছি, তারপরে ওই জায়গায় অন্য ভাইয়ের সাথে মারামারিছে, যেই ভাই লোকটা আমার নিচ্ছে না ওই লোকটার সাথে আমার মারামারি মানে আমাকে আমার লগের লোক আগে তোমার লোকটা মারা গেছে, বলে কি চলো তোর ফুটপিটে পিস্তল আর কি দুই তিনটা পিস্তল আমাকে ব্যাগে ছিল বাইককে আমার রেখে দিয়েছিল, দিয়ে বলা কি যে নাও তুমি নাও এটা, আমি কি আমি ওজন সামাতে পাই না মানে তিন বড়টা পিস্তল দিচ্ছি তুমি রাখো এটা, আমি যখন যারে মাত্র ওজন তাকে মেরে হলো এখানে তোমার যত টাকা লাগে আমি তোমার তুমি আমাকে লগে থাকছো, মানে এই এরকম একটা জায়গায় মারামারি হয়েছে রুমের ভিতরে মারামারি হয়েছে, রুমের ভিতরে বলতেছে চলো দেখে আমার খাবার আর ধরছে ডাইরেক্ট গোলাগুলো শুরু গোলা শুরু বলে আমি ওর লগের সাথে যোগ ছিল তুমি পায়ে ভিতরে গুলি লাগছে এই লোকের সাথে ডাইরেক্ট লোকের ভিতরে গুলি লাগছে, আমার বলতেছে তুমি গুলি করো আমার হাতে পিস্তল দেয়া ওইদিন শ্যুট করো, আমার তো লোক দেখা দিয়েছে আমার ডাইরেক্ট শ্যুট করলাম, মানে শ্যুট করার পরে পায়ে ভিতরে লাগছে পায়ে ভিতরে লাগার পর আমার কষ্ট রাত খাটতেছে আমি তো লড়তে পারতেছি না কি করলাম, আমি তো ওই জায়গা থেকে তো একজন লোকে মারিয়ে দিলাম আমি কি অন্যায় পথে চলে যেতে নিয়েছি চিন্তা করতেছি আমি কি করতেছি আমি করে দিলাম মানে দুনিয়াটা অন্যরকম।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটা একটি এসএমএস কল দিতে চাই, আজকে এখানে কলিংস যা বলছে এখন পর্যন্ত সেটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সেটা আমরা একটু টাচ করে দেখতে চাই, যদি ইয়েস পার্সেন্টেজ 50% উপরে হয় তাহলে ওকে আমরা বলার সুযোগ দেবো নেক্সটে, যদি সেটা না হয় নো পার্সেন্টেজে যদি আমরা 50% উপরে পাই তাহলেও বলার ক্ষমতা হারাবে এখানেই। আমরা একটা এসএমএস পোল দিতে চাই, যারা মনে করছেন কলিংস যা বলছে তা বিশ্বাসযোগ্য এবং ওকে আরো বলার সুযোগ দেওয়া উচিত তারা লিখবেন ইয়েস, যারা মনে করছেন যে ও যেটা বলছে সেটা বিশ্বাস করার মতো না এবং ওকে বলার সুযোগ দেওয়া উচিত নয়, তাহলে আপনারা লিখবেন নো। এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রায় দুটো জীবনের অপ্রিয় সত্য এখানে ড্রপ করেছি, যাহা বলিব সত্য বলিব ইতিহাসে। যদি আজকে ড্রপ হয়ে যায় তাহলে এটা তিন নম্বর হবে, যদি আজকে ড্রপ হয়ে যায় তাহলে এটা তিন নম্বর হবে। কলিংসের জন্য এটা একটা ভয়াবহ সময়, সম্পূর্ণই নির্ভর করছে আপনাদের উপরে। আপনারা ওকে যদি শুনতে চান তাহলে লিখবেন ইয়েস, যদি শুনতে না চান তাহলে লিখবেন নো। নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। কলিংস বলুন, তারপর আপনি গুলি করছিলেন,
তারপরে আমার কি হাত পা কাঁপতেছে, আমি কি করলাম এটা? আমি তো এলাকায় একটা ঘটনা করলাম, আমি তো চাইছিলাম নিজে মরে যাবে লাগিয়া, কিন্তু আমি অন্য মানুষকে মারলাম কেন? মানে মারা বেড়ে কোনো কাজ করতেছে না, আর ওই জায়গায় তোমার কোনো ভয় শুরু হয়েছে, তোমার চিলা চিলা করতেছে, গুলি শব্দ হয়েছে, তা ওই ভাইটাই বলতেছে চলো আমার সাথে ধরতো, আল্লাহ বলে কিছু ধরে এলাম ওই জায়গা থেকে। মানে চিটাং শহর ওই চাক দেওয়া গেছে, আমি তো চিনি না, চিটাং নতুন তো চিটাং চিনি না। তারপর ওই জায়গায় আগে জায়গায় নিয়ে তার দোস্ত বাসা উঠাইলো, তারপর আমার বলতেছে তুই মেশিনটা আছে, বন্দুকটা আছে? আমি বলি না। কি করছো? খেলা দিয়েছে। তারপর ওই জায়গায় বললো তোমার চট্টগ্রাম মাসে ফার্স্ট করতে গেলো, চট্টগ্রাম মাসে ধরে আমার আবার বলতেছে তুমি জানো না কত আমার কত 20,000 টাকা দাম আছে, তুমি কি করলো খেলা দিচ্ছ তুমি? এটা আপনি আমার দিচ্ছেন মারার জন্য, আমি তো মারছি, আমার আত্মকাটা তো দেখেন না। পরে অনেকক্ষণ আর কি অনেক কিছু বললো, আমার মারতে লাগে, মারতে লাগালে মারার পরে আমার সহ্য হলো না। তারপর আমি চিন্তা করলাম যে কি করবো, আমার তো এদিকে গেল হেঁটেই গেলো, আর ওই মেয়েটার কথা আমার শুধু মনে করতেছে। আর ওই ওই জায়গায় কিন্তু নেশার অভাব নাই, চিটাং শটকে এরকম সব কিছু পাওয়া যায়, কারণ ওইদিকে তো মানে কক্সবাজার থেকে নেশা আসে, গাঁজা, তারপরে হিরোইন টিরোইন সব কিছু। আমি কিন্তু একমাত্র যেই কি বলা হয় ড্রাগস বাবা হয় এটা বাদে যেহেতু নেশা আছে, আমি সব কিছু করছি, হিরোইনও খাইছি, হিরোইন একরকম, বাবা একরকম, পেন্সিল একরকম, ডায়াল একরকম, মানে সব কিছু একরকম, মানে আলাদা আলাদা কি নেশা। তারপরে মনে করেন যে আমি যে একদিন থাকতেছি হঠাৎ করে একদিন আমার মনে হইতে জিত উঠলো অনেক। আর আমার সত্যি কথা কি, আমি এরকম একটা লোক, আমার বাইরে বাইরে আমি এইভাবে চলি, মানে বোঝার মতো ক্ষমতা নেই যে আমি কি করি না করি, এরকম আমার ইচ্ছা করছি। কিন্তু কতক্ষণ ওই লোকটাই আমার মনে করেন যে আমার মাতে তা গালে মারছে, আর মানা তো সহ্য করতে পারে না। পরে আমি কি করছি, ওই লোকটারে আমি যেদিন একদিন ছিল না তার রুমে ছিলাম, মানে রুমে ছিলার পরে আমি ওর মাথায় ভিতরে একটা বাড়ি মারছি, বাড়ি মারার পরে যে পিস্তল ছিল ওর পিস্তল পায়ে ভিতরে গুলি করছি, দুই পায়ে দুই গুলি করছি। গুলি করার পরে মন থেকে এই পর পিস্তল আমি ছয় রাউন্ড গুলি ছিল পিস্তল পেতে, এক রাউন্ড শেষ, মানে একটা সে গুলি শেষ আর কি, পাঁচটা গুলি ছিল, এটা নিয়ে আমি আইব চলে গেছি, যখন তখন চলে আসছি, ফিরে নিয়ে আমি ঢাকা চলে আসছি। এই আমার কাছে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টে নামছি, নামার পরে মনে করেন চলতেছে চলতেছে, ওই দিন চলতেছে, আমি তোমাকে ঢাকায় থাকতেছি একজনের সাথে, আমাদের এলাকায় একটা বড় ভাই ছিল, উনি জানে না যে আমি আবার কী করে আসছি, ঠিক আছে, উনি জানে না, সবাই এলাকায় তো সব লোক জানে যে এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, আর ওই লোক আমার খুঁজতেছে না, জুলু আমার খুঁজতেছেন এটা মারার জন্য, আমার ছবি টুবি বিভিন্ন জায়গায় মনে করেন লিখতে দিচ্ছে, আর শুধু আমার মা কথা মনে হয়, আর আমার খুব ক্যামিন করতো আমার নিয়ে যে ছেলেটা কই আছে এখন কী করতেছে। আর আমি যে জায়গায় থাকি না কেন, আমি এই ঘটনার আগে আমি রাত দুইটা তিনটা বাজলো আমার মার সাথে আমি ঘুমাইছি, মার সাথে না ঘুমাইলো, বাপের সাথে না ঘুমাইলো, ঘুম ধরে রাখি, বড় হয়ে গেছি, তারপর অনেক আদর করতো বাপ মা ভালো জানতো। এখন আমি ঢাকায় এসে যে চাকরি নিয়েছি উত্তরাতে, ওই জায়গায় মনে করেন যে সব কিছু চলতেছি, ওই জায়গায় এরকম একটা অবস্থায় আমি গেছি,
ওখানে আপনি কোথায় থাকেন, মানে থাকার জায়গা ছিল আপনার?
থাকার জায়গা ছিল বলতে কি, আমি বললাম না এলাকায় একটা বড় ভাই ছিল, উনি আবার খুব ভালো জানতো আমার আদর করতো, উনি আমার হেল্প করছি দেখাই দিল। মানে আমি তো চিন্তা করে বাড়িতে যে কোনো জায়গায় মরে যেতে পারি, আমার তো কোনো পয়েন্ট ছিল না, এখন এরকম একটা অবস্থা গেছে, আমি আমার লাইফ এরকম উল্টা পাল্টা গেছে, আমি তাকে মরে গেছি, একবার নতুন জীবন পাইছি, এখন যে কোনো জায়গায় মরে গেলেও পারি, আজ এই বাচ্চাটাকে বাঁচতে।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। কিছু জিনিস এই বিশেষ করে লাস্ট ফাইভ মিনিটসে আমাদের কাছে অনেক বেশি অবিশ্বাস্য মনে হয়েছে, যে কারণে এস এম এস পোল দেওয়া হয়েছে, বাট ইট হ্যাপেন ইন লাইফ। এগুলো কিন্তু যাহা বলিব সত্য বলিব নতুন কিছু না, কারণ আপনার কাছে হঠাৎ করে হলেও মনে হতে পারে যে চিটাঙ্গে গেলাম আর রেল স্টেশনে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে যে আমাকে অন্য কোথাও নিয়ে যাবে, এত সহজ তো নয় ব্যাপারটা, কারণ আমাদের ব্যক্তিগত জীবনে তো এসব ঘটনা ঘটে না। তো একটা কথাই আছে যে বিজ্ঞানে সিইং ইজ বিলিভিং, যা আপনার চোখের সামনে ঘটে সেটা কি আপনি বিশ্বাস করতে পারেন, তার বাইরেও অনেক বড় জগৎ আছে, তার বাইরে অনেক কিছু ঘটে, সেই জায়গাটি থেকে আপনি যদি মনে করেন যে ওকে সুযোগ দেওয়া যেতে পারে তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি আপনি মনে করেন যে না দিস ইজ নট বিলিভেবল, ও যা বলছে সেটাকে এক ধরনের গাজাগুড়ি গল্প বলা যেতে পারে, অনেকেই লিখেছেন ফেসবুকে এরকম কমেন্ট, তাহলে আপনি লিখতে পারবেন নো। যেহেতু অনুষ্ঠানটি সম্পূর্ণই আপনার মতামতের উপর নির্ভর করে, সুতরাং SMS পোলের রেজাল্ট যেটা আসবে গল্পটা ঠিক সেদিকেই যাবে। যদি আপনারা ইয়েস পার্সেন্টেজ বেশি আসে তাহলে আমরা ওকে বলার সুযোগ দিব, যদি নো পার্সেন্টেজ 1% বেশি হয়, 51% হয়, তাহলে ওর বলার ক্ষমতায় সেখানেই শেষ হয়ে যাবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 5 মিনিটের ব্রেক, 5 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট, এবং একই সাথে নির্ধারণ হবে ও আর বলার সুযোগ পাবে নাকি পাবে না। ছোট্ট একটা বিরতি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আগে আমরা যে কথাটি বলছিলাম যে SMS পোলের রেজাল্ট আসলে কি দাঁড়ায় সেটার উপরে নির্ভর করছে সে আসলে কন্টিনিউ করতে পারবে নাকি পারবে না। তো আমরা এই মুহূর্তে কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট।
Yes, 67%, no, 30%, no omens, 3%.
Ok, আমরা SMS পোল থেকে যেটা পেলাম, yes হচ্ছে 67%, no হচ্ছে 30% এবং no comments হচ্ছে 3%। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখে নিলাম SMS পোলের রেজাল্ট, এবং SMS পোলের রেজাল্ট অনুসারেই আমরা কলিংসকে সুযোগ দেব কন্টিনিউ করার জন্য। এখানে একটি বিষয় না বললেই নয়, যারা এখানে যাহা বলিব সত্য বলিবতে আসেন তাদের জীবনের কিছু কিছু ঘটনা এমনভাবে উপস্থাপিত হয় যেটা আমাদের জায়গা থেকে বিলিভ করা ইজ কোয়াইট ইম্পসিবল, সেই জায়গাটি থেকেই কনফিউশন তৈরি হয় এবং সেই জন্যই আমাদের SMS পোলের মুখোমুখিও হতে হয়। ধন্যবাদ জানাবো তাদেরকে যারা ওদের ব্যথাটা আসলে বুঝতে পারেন, ওদের বলার জায়গাটা আসলে বুঝতে পারেন, সে কারণে অনেকে ইয়েস লেখেন এবং ওরা আসলে বলার সুযোগ পায়। আমরা প্রিয় শ্রোতা বারবারই আপনাদেরকে একটা কথা বলি, ইটস নট অ্যান ইনভেস্টিগেটিভ শো, ও যেটা বলছে ও যে 23 বছরের জীবনের প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে টাইম মেশিনে চড়ে আমাদের পক্ষে প্রমাণ করা সম্ভব নয় যে এই ঘটনাগুলো আদতেও সে করেছে কিনা। আমাদের একটি জায়গায় বিলিভ আছে, যেহেতু নিজে এখানে সেলিব্রিটি হওয়া যায় না, নিজের কোনো লাভ নেই, সেহেতু নিজের খেয়ে নিজের পরে নিজের সম্পর্কে বদনাম করে লাখো মানুষের সামনে গঞ্জনা বঞ্চনা লাঞ্ছনা বিভিন্ন রকমের আজে বাজে কমেন্টস নিয়ে ঘরে ফিরে যাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। এই কথাটা জেনেও যারা এখানে কনফেস করতে আসেন তাদের ওই বিলিভের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা তাদেরকে বলার সুযোগ নেই। তবে এটা ঠিক যে সব কথাই যে আসলে বিশ্বাস করার মতো সেটা অবশ্যই না, আপনার জায়গা থেকে আপনি অবশ্যই প্রশ্ন রাখতে পারেন। ইভেন আমি আজ মানে আমি নিজেও এই অনুষ্ঠানটির প্রডিউসার হিসেবে, এই অনুষ্ঠানটির প্রেজেন্টার হিসেবে আমি নিজেও অনেক সময় কন্ট্রাডিকশনের মধ্যে ভুগি। যাই হোক, আমরা কলিংসকে বলার সুযোগ দিচ্ছি, আর যারা এখানে সে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। কলিংস, আমরা যেখানটাতে ছিলাম, আপনি বলছিলেন যে চিটাগং থেকে আপনি ঢাকায় ফিরে এসেছেন এবং সেই সময়টাতে পিস্তল দুটো তখন আপনার কাছে, তারপর?
তারপরে আমি তো এই টঙ্গি থাকতাম, যে রুমটা ছিলাম উনি একটা না, আমি মনে করেন যে 15 দিন বনি ছিল আমাকে, কোনোদিন ওই রুম থেকে আমি কোনো পাইনি, কারণ দেখা যায় আমাদের এলাকার লোক তো ওই জায়গাতে যাওয়া আসা করে, কারণ তো আমাদের বাড়িতে ওই জায়গায় কাজ যেতে জানে না যে আমি দেখি, এলাকায় তো জানতেছে সবাই যে এরকম ঘটনা ঘটছে। আমার সিঙ্গারটা আমি চালু করবো, সিঙ্গার চালু করার পর বিভিন্ন আমার থেকে ফোন টোন আসতেছে, বলতেছে তুই এলাকায় যাইস না, এলাকা তো গরম, কিন্তু ওই যে এলো করে মারছে ওই লোক ব্যান্ডেজ করছে আর কি, কাটা সেটা আমাদের শিল হয়েছে, খালি রক্ত রক কাটে কিছু কি মানে লোকের কাছাকাছি গেছিলো, কাটিনের ভিতরে রক্তটা বাইচে গেছে কি অল্পতে, মানে আমার তো তখন কান্না করতাম, অনেক কান্না করতাম যে আমি কি করছি কেন করছি, সবকিছু মনে হইতো, প্যাঁচ লেগে গেছে, গোল্ডেন খাইতে পারো ঠিক আছে, তার মার কথা মনে করতো, হঠাৎ করে একদিন দেখে কি আমার ওই যে বাবার নাম্বার থেকে একটা কল আসছে, কল আসার পর আমার মা তো কাঁদতেছে, অনেক কান্নাকানি করতেছে। তখন আমি কি করবো, আমি তোমার কথা থাকতেছি, কোনো উপায় নাই, আমি তো কোনো কাজও করতে পারতেছি না, ভাইতে পারতেছি না, ঢাকায় তো আমাদের এলাকা কাছে যতক্ষণ সবাই থাকে আমাদের কি দেখে ভালো বলে দেখবো, কারণ ওর তো অনেক লোকজন ছিল, আবার টাকা পয়সা জোর মোটামুটি ছিল খারাপ না। তারপরে আমি কি করছি, 15 দিন থাকার পরে আমি চিন্তা করলাম কি না আমি এই জায়গায় থাকবো না, আমি আবার চিটাং চলে যাবো। পরে চিটাং যাওয়ার প্ল্যান করছি ঠিকই, না আমি চিটাং আর চাইনি, আমি চলে গেছি একদম দিনাজপুর, দিনাজপুর যাকে বলে জিরো পয়েন্ট, আমি বলছি কি ইন্ডিয়া চলে যাবো। এই চিন্তা করছি কিন্তু ইন্ডিয়া যাওয়ার হয় নাই, ইন্ডিয়ার ভিতর দিকে আবার চলে আসছি, ঠিক আছে, কারাতার ভিতরে ঢুকছি, তারপরে অনেক কষ্ট করি পিঠে বাইক আছে এখন তুই কারাতার ভিতরে, আমার যে পিস্তল ছিল এগুলো কিন্তু আমি ফেয়ে গেছি, কাপড় ব্যাগে ছিল না, মানে কাপড়ের ভিতরে জিন্সের প্যান্টের ভিতরে আমি এর মতো থেকে গেছি যে কেউ খুঁজে না পায় এই বাসের ভিতরে। তারপরে আমি তো মনে করলাম যেমন থেকে কি করে কি করে কিন্তু বসতে আসিনি। তারপর আমি ওদিনকে রাতে সকাল হওয়ার আগেই এই রাতে রাতে আবার ট্রেন স্টেশন আইসে আবার ডাকে চলে আসি। তারপরে আমার একটা মামু আছে ওই আমাদের এলাকার না অন্য এলাকার, উনি আমার চাকরি শিখে দিচ্ছে উত্তরাতে সিসির রেস্তোরাঁয়, ওই যে চাকরি দেওয়ানোর পরে ডিশ ওয়াশার হইতো আর কি, প্লেট করে দেওয়া লাগে আর কি। আমি ঠিক আছে, তখন তো মনে করলাম যে এলাকার সমস্যা, তারপর আমি চাইনি কখনো কেউ মারছি, আর ওই মেয়েটার কথা মনে পড়ে, এত মনে পড়ে যে বলার বাইরে। এবার চলতেছে এই চলতে চলতে এক দেড় বছর হয়ে গেছে পুরো, এখন মা খালি ফোন দেয় কান্ডাকান্ডি করে, ঠিক আছে ফোন দেয়, এলাকা মনে করেন একটু উৎপাত এরকম হয়, আমার ভাই একজন মারছে, মামারও মারছে, উইনি মারছে, তারপরে আমি তো মনে করলাম যে ওই বাসায় গিয়া স্কুল থেকে নিয়েছি, এনে আমার কাছে রেখে দিয়েছি, এখন তো আমি মনে করি যে টাকা বেতন পাই মাসে 25 টাকা বেতন পাই, ওইটা আমার এখন চলে না। তারপরে আমি কি করছি একদিন, মানে একদিন একটা ভালো টাকা দিতেছে, ভালো মানে বিদেশি আর কি, আমি মনে করছি কি যে ভালো টাকা পয়সা পামো, কিন্তু বেশি টাকা পাইনি, এখান থেকে 20,000 টাকা মনে পাইছিলাম। ওই এলাকার উত্তরা কিন্তু মোটামুটি খারাপ এরিয়া, উত্তরার একজন আমি নিয়া পোলার সাথে ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে, ওই পোলার বলছি হাই মাসে চল, উনি তো জানেন আমার কিছু পিস্তল আছে, তারপরে গাড়ির সামনে গিয়া ইটা থাকা মারছি, পরে ড্রাইভার থামাচ্ছে থাকে, যেমন ধর পিস্তল থাকে উনি বলছে তুই খারাপ, আমি পিস্তল ধরছি আর ওই যে থাপাটা টেকাতে দিচ্ছে, ঠিক আছে লইয়া এবং মনে করেন যে আমি মনে করেন যে একটা খারাপ কাম করছি, উল্টিকে তো করছি, আবার তাছাড়া এই পিস্তল থেকে টাকা নিছি, মানে নিজের কাছে কিরকম লাগে, আবার নিজের কাছে মানে কি করুন চলতে পারি রেখে এরকম করছি। তারপরে চলতে চলতেছে, তারপরে ওই জায়গায় তো সবার সাথে মিলে আমি চলতেছি, কিন্তু কেউ আমার সম্বন্ধে ভালো জানে না, সবাই জানে আমি ভালো, ঠিক আছে, কিন্তু সবাই বলে কি তুই বাইতে যাস না কেন, ঠিক আছে আমি তো আমার সমস্যা, কিন্তু আমার একটা মামু আছে জাকির, তারপরে ওর নাকি আমি সত্যি কথা বলছিলাম যে মামু আমার এরকম সমস্যা হচ্ছে এলাকায়, এলাকায় যাই না, এরপরে বলে কি ঠিক আছে, মানে জাকির আর কি উনি ভালো, তার সাথে শেয়ার করছি আর কি কথাটি, বাসায় যাই কাজ করি, কিন্তু কাজের ভিতরে কোনো মন নাই আর কি, শুধু মার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, এলাকার কথা মনে পড়ে, ভাই বাদার কথা মনে পড়ে, কেউ দেখতে পাই না, পরে এভাবে করতে করতে 2-2.5 বছর কেটে গেছে। তারপর আমি চিন্তা করলাম যে কি করুন, ঠিক আছে আমি তো এলাকায় যেতেই পারি না, হঠাৎ একদিন শুন কি কিচ্ছু না, এমন বাংলাদেশ মেডিকেল তারা নিছে, নেওয়ার পরে একজন লোক আমার ফোন দিয়ে বলতেছে তো মা হোস্টেল, আমি তখন তখন কিন্তু আই এসে পড়ছি, তখন তখন আসার পরে আমি মারে 2-3 বছর পরে দেখে আমার চোখ দিয়ে এত কান্না করছি আমি, আমি ভাই কি করবো, মানে এমন তুই আমার চোখে আমি শুয়ে গেছে কেন কলজের মধ্যে ফাটতে দেখা, ঠিক আছে আমার মা এত কষ্ট করছে, আমি কি কারণে এরকম হইলাম, কেন আমি ঢাকায় এলাম, কেন আমি মানুষকে ক্ষতি করলাম, আর কেন আজকে
মার সঙ্গে কতদিন পরে দেখা আপনার,
প্রায় 2 বছর পরে,
2 বছরের মধ্যে আপনি বাড়িতে যেতেও পারেননি, মাকে দেখতেও পারেননি, এই দা দিয়ে কোপটা দেওয়ার পরে।
হ্যাঁ
ওকে,
এরপরে তো মনে করেন যে কেউ জানে না যে আমি কোথায় আছি, কি করতেছি, কেউ আমার কষ্ট, কিন্তু ঢাকায় আসার পরে আপনার কি জানেন যে আমি চাইছিলাম ভালো হয়ে যাবে লেগে, এই মাঝখানে চাইছিলাম আমি খুব ভালো হয়ে যাবে লেগে, কিন্তু আমি ভালো হতে পারিনি, আমাদের এলাকার একজন মহিলা আমাদের ভাবি লাগে আর কি, তোমার সাথে দেখা হয়ে গেছে, তোমার সাথে দেখা হয়েছে পরে উনি আমার বলতেছে কয় চলো যাই, তোমার সাথে দেখা হয়েছে অনেকদিন পরে চলো, আমার সাথে মানে বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে যাওয়ার পরে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, নিজের ইচ্ছে, আমি তাকে না বললাম, আমি কোনো সময় কই নাই এগুলো, আমি তাকে না বললাম যে আমার সাথে এরকম না, সমস্যা নাই এই বয়সে তো এরকম হইব, তারপর ওনার সাথে হওয়ার পরে উনি বলতেছে তুমি আমার কি চাও, আমি তো তোমাদের কিছু দিই না, তোমার যে কোনো মেয়েটি লাগে তুমি আমার বলি, মেয়েটি লাগবে, আমি তো চিন্তা করলাম কি, পরে আমি ওই জায়গা থেকে চলে আসি, ওই জায়গায় চলে আসি, পরে আমার জিনিসটা ভালো লেগে গেছে, ভালো লেগে গেছে, তারপরে কিন্তু গিন গিন করতেছে, মানে মেয়েদের প্রতি আমার আকর্ষণ ছিল না আগেও, কিন্তু একটা মেয়ের প্রতি আকর্ষণ ছিল ইবানা, তার জন্য তো মনে করেন নিজের ইচ্ছে অনেক কিছু করতে গেছি, নিজে মরে যেতে চেয়েছি মরতে পারিনি, তারপর ওই জায়গা থেকে আবার একজন মেরে ফেলালাম, এরকম প্ল্যান করছি, মেরে ফেলাইছি, গুলি করছি, অনেক কিছু তো করলাম, কিন্তু চিন্তা করলাম যে ভালো যে ভালো চিন্তা ভাবনা করতেছি, কিন্তু তা পারতেছি না, একটা একটা খালি বাধা আসতেছি, ঠিক আছে আসতেছে, হঠাৎ করে একজন সাথে পরিচিত হয়েছে, তারপরে এই উত্তর থেকে একটু মারামারি হয়েছে আমার, কিন্তু এখন সমস্যা এই হাতে, দেখেন এই হাতে, কিন্তু এখন তো এই হাতে চিকিৎসা করতে গেলে
ডান হাতের উপরে কবজির উপরে কি সমস্যা?
এই সমস্যা হলো কি জানেন, উত্তর থাকতে মাথায় একজন গালি দিয়েছিল, গালি দেওয়ার পরে ওকে আমি চাপড়ি নিয়েছিলাম মাথায়, জুতা দিছিল ধাক্কা দেওয়ার পরে আমার শরীর শক্তি ছিল অনেক বেশি, ধাক্কা দেওয়ার পরে হাতে গিয়ে হাতের পুরো ঘুরে
গেছে,
চিকিৎসা আমি এটা করতে দিছে, কিন্তু আমি ইত্তিরা চিকিৎসা করি নাই, কিন্তু আমি চিন্তা করছি কি জানেন, আমি এলাকায় কবে যাবো সবসময় এটা এটা নিয়ে ভাবতাম, আমি এলাকায় যাবো ওই মেয়েটার সাথে কথা বলবো, ধর দেখবো এক নজর, এই চিন্তা মনে করতাম, তো আমার খালি কষ্ট লাগতো, রাতে ঘুমাইতে গেলে মাল কথা মনে করতো, আগে কান্না করতাম, এত কান্না করতাম তা বলার বাইরে, আর লগে লোকে বলতো বাচ্চা আসতে মাঝে এত সুখে গেছি গা, মানে খাওয়া দাওয়া করতে পারিনি, বাড়িতে ভাত খাই না গেছো না, তারপর ওই জায়গা থেকে মারামারি করে আমার চাকরি ছেড়েছি, চাকরি যাওয়ার পর আমি কোথায় যাবো, সমস্যা যাওয়ার কোনো রাস্তা নেই, এখন তো মনে করেন যে ওই যে পিস্তল দিটা এটা তো আমি মারতে পারতেছি না, বাইরে তো রাখছে দিছি, এখন তো কেউ জানে নেই আমার পিস্তল আছে, আমার ব্যাগের ভিতরে সুন্দর করে মরণ আছে, এই পিস্তল ধরে নিয়ে আমি রেখে দিয়েছি, মনে মনে প্ল্যান করতেছি ওই ওই তো মরে নাই, ওই চুলুর তো মরে নাই, আমি চিন্তা করছি কি আমি এলাকায় আবারতাম তোর মারণ লেগে, একদিন সত্যি কথা কি আমি একদিন মুখে গাম সেট আছে মাথার ক্যাপ কিনতে আমাদের এলাকায় দুইটা পিস্তল নিয়ে গেছিলাম, দুইটা দুই জায়গায় পিস্তল নিয়ে দুইটা ভিতরে গুলি ছিল, যেটা নিয়ে গেছিলাম আমার মারবার লেগে হয়তো আমি মরে যেতাম না আর ওই মরে যাবো, টাকার জন্য গেছি কয়েকদিন আমার দেখা লড়াই গেছে, আমার এলাকায় কয়েকজন লেখা আর কোনো কথা জিজ্ঞেস করেন না, এতদিন ধরে করতে এসে ওই তো মাদা পেরে গেছে তো সমস্যা, কিন্তু জিগে মনে করতে জানো মানে দেখলি ভয় ভয় পাইতেছে এরকম একটা অবস্থা, তারপর আমি কিন্তু এলাকায় যাই, এলাকায় সবাই জানে আসলে আমি এলাকায় এসে বাড়তে রাখতে লেগেছি, মানে এলাকায় কিভাবে গেছি গাড়ি নিয়ে গেছি, মানে উত্তরা একজন একটা ভাইয়ের সাথে ভালো পরিচিত ছিল, যে তাদের গাড়ি ছিল আর কি ভালো একটা ফ্রেন্ড পরিচিত, মানে বলছি চলো আমাদের এলাকায় ঘুরে গেছে, কিন্তু এইসব কথা বলি নাই যে আমার পকেটে কি আছে না আছে কিছু বলি নাই, পরে আমি চলো আমার সাথে ঘুরে গিয়ে আমি বলছি বাংলা মত খাওয়াম, উনি রাজি হয়ে গেছে ওর গাড়ি নিয়ে চলে গেছি, টান দিয়ে গেছে টান দিয়ে চলে গেছি, কিন্তু আসতে সময় মনে করেন যে পুলিশ ফলো করছিল, কিন্তু পুলিশে কিছু আর বলে নাই, চেকিং টেকিং করে নাই, কিন্তু মানে দুটো ফলো করছে আর কি, টিসি সাইজে করে আর কি, মানে এমনি সাইজে আর কি দেখে নেয়।
আপনি হাসপাতালে গেলেন মাকে দেখার জন্য, আপনার মা তখন অসুস্থ, আপনি হাসপাতালে কত বলছিলেন, তারপর
তারপরে ওই হসপিটাল থেকে মা কিছুজনের জন্য আর কি সুস্থ হইয়া, মানে
মার সঙ্গে আপনার প্রথম দেখা হলো তখন তার দু বছর পরে যখন মার সঙ্গে দেখা হলো, সেই সময়কার কি অবস্থা হচ্ছিল,
সেই সময় অবস্থা হয়েছিল কি আমি অনেক কান্নাকারি করলাম, তারপরে মা ছিল আর কি মানে চিনতে পারে না, আমার চিনতে পারে নাই, তারপরে এই মানে সমস্যা হালকা হতে হয়েছিল, তারপরে মাকে নিয়ে গেছে বাইসে, আমি তো
এক মানে মা কি মানে ব্রেনের অবস্থা খারাপ ছিল, মানে চিনতে পারে নাই কেন,
চিনতে পারে না কেন, ওই যে অনেক কানাগারি করতো, মানে আমার চোখে টেনশন করতো অনেক কানাগারি করতো, এই কারণে যেমন তার মাথায় সমস্যা ছিল, পরে মোটামুটি আর কি ভালোই গেছে আর কি, বাইতে নিয়ে গেছে, পরে বাইতে নিয়ে গেছে চলতেছে আবার কিছুদিন পরে চলতেছে চলতেছে, আমি আমরা আর বাইতে যাইনি, আমার এরকম একটা অবস্থা হয়েছে যে আমার মার প্রতি কোনো টানি ছিল হারামির মতো হয়ে গেছে, মানে এরকম একটা ছিল, মার কথা মনে করলে মার কথা বললে আমার মাকে ডা এই করে উল্টো উল্টো কথা বলতো, মানে এরকম বলতো মাকে ডা আমার চিনি না মা মরে গেলে দেখ এরকম ভাবতো, মানে আমার নিজে নিয়ে ব্যস্ত থাকতাম, আমি যেটা মন থেকে তৈরি করতাম, মনে করেন আমার কাছে আমার টাকা নাই, আমার টাকা দরকার, আমার টাকা লাগবে, আমার আমার মন থেকে আমি একটা ভালো করে ইয়ে রেস্ট হয়ে দেবো, মানে পয়সা খাবো ঘুরি করতাম, আমার একটা মন থেকে আমি এটা কিনা খাবো ওইটা কিনা গেছি, মন থেকে আমি এটা গেলাম ওই জায়গায় গেছি, মানে বিভিন্ন জায়গায় যেতাম, আমি আমার পার্লার তো যেটা আমি করতাম, কিন্তু এলাকায় আর যাইতে পারি না, এলাকায় তো ওই রাতের বেলা গেছিলাম গাড়ি নিয়ে আবার রাতের বেলা চলে এসেছি, এবার সব দোষে হঠাৎ করে একদিন আমার এক লোকে বলে কি তুমি চাকরি করবা, আমি তো কোথায় বাসো ওই আবাসিক হোটেলে আমার আবার চাকরি দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি আমি চাইছিলাম না, ওই জায়গায় চাকরি করার জন্য চাইছিলাম না,
হঠাৎ করে আপনাকে একটা লোক কেন চাকরি দিবে? হঠাৎ করে কেউ
না, হঠাৎ করে একটা চাকরি দিব কেন জানেন? ওই লোকটা আমাকে চিনছে আগে, দেখেছে ওই ক্ষেত্রে হালকা একটা পরিচয় ছিল দেখা আমার। আর আমি এরকম একটা লোক, মানে আমি যার সাথে একবার কথা বলি, মানে আমাদের এলাকার কোন বাইরে এলাকার কোন অল্প মিশে যাই, আমি যদি কাজ করি বর্তমানে এখন ওই জায়গায় কিন্তু সবার সাথে মিশে গেছি। পরে আমার বলে কি ঠিক আছে চলো, আবাসিক বোর্ডে চাকরি দিচ্ছে চাকরি দেওয়ার পরে আমি মনে করেন যে কাজ কি আমার জানেন, ওই মেয়েটা মেয়েরা যা বলবো। কিন্তু হঠাৎ করে আমি ঢুকার পরে যে আমাদের এলাকা দুইটা মাইয়া দুই জায়গায় আমার তো মাথা ঘুরে, ওই মেয়েদের তো আমার চিনে আমার তো মাথা ঘুরে ঘুরে গেছে যে এই জায়গায় এই মেয়ে কি করে এনে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ওই মেয়ের বলতে পারি না, আর এত সমস্ত মেয়েরা টাকার জন্য এই কাজ করে, টাকা দিলে ওই মেয়ে মেয়ে পাওয়া যায়। হ্যাঁ আমি মাথা সাথে আমি ঘুরতেছি আর কি, চিন্তা করতেছি আর ভাবতেছি যে মানুষ টাকার জন্য কি না করতে পারে। আমি রাজি হয়ে গেছি, ঠিক আছে রাজি হয়ে গেছি। তবে রাজি হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ করে না ওই মেয়েটার প্রতি কিন্তু কিন্তু কে গেছে, ঠিক আছে কিন্তু কে যাওয়ার পরে আমি ওই মেয়েটাকে ওই ঘুমের ভিতরে এরকম মানে ফাঁসাইছি, আবার নাক দাম হোমরক্ত হয়ে গেছে। আমার পায়ে তো ভাই আমার ছেড়ে দেন আমার মায়ের না, আমি তো ভুল করে ভালো লাগছি, আমি আমার কাছে লিখে মানে আমি রাজি হয়েছি, আমি নিজেই পরে
এইগুলো সাইকো সেন্টিমেন্ট এইগুলো মানুষের জীবনে হতে পারে, দিস ইজ কোয়াইট বিলিভেবল। আমরা প্রিয় শ্রোতা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, চার মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমাদের আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে আসতে পারেন, কে এই কলিংস তার একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে ফেসবুকে, দেখার জন্য আপনাকে আসতে হবে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব একই সাথে বুধবারে প্রচারিত অনুষ্ঠানটি দুটো অনুষ্ঠান এছাড়া বৃহস্পতিবারের ডট এই তিনটি অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, ওখানে ফেসবুকে ইনবক্সে আপনি টেক্সট করতে পারবেন। বিশেষ করে আমি বেশি বেশি করে ওয়েলকাম করব যারা ফিমেল লিসনার আছেন তাদেরকে, অনেক সময় তারা ফেসবুকের স্ট্যাটাসে কমেন্টস করলে ওখানে বিভিন্ন রকমের আজে বাজে কমেন্টস করেন, অনেকেই বিকৃত রুচির পরিচয় দেন, যারা কাজগুলো করেন তাদেরকে তো অবশ্যই ফেসবুক থেকে ব্যান করা হয়, এবং তারপরেও অনেকেই অনেক পার্সোনাল বিষয় থাকে যেগুলো হয়তো বা খুব বেশি ওপেনলি বলতে পারেন না, তাদেরকে আমি বলবো ইনবক্সে স্টোরিটা খুব ছোট করে লিখে সেলফোন সহ টেক্সট করতে, সেক্ষেত্রে আমাদের টিম মেম্বাররা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, আমরা চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে কলিংস এর জীবনের অপ্রিয় সত্য। আমরা তার কাছে আবারও ফিরতে চাই, আর যারা ফেসবুকের মাধ্যমে এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আসতে চান, নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো জানাতে চান, তারা কি অপরাধ করেছেন সেটা খুব ছোট করে লিখে সেল নাম্বার সহ আমাকে ইনবক্স করবেন, এসএমএস করবেন। আমার ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/kibria.rj, কিবরিয়ার স্পেলিং মানে বানানটা হচ্ছে kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, যেখানে 12 লাখের উপরে ফ্যান বা ফলোয়ার্স বা মেম্বার যাই বলি না কেন সেটা আছে, ওখানে গেলেই আপনারা কানেক্ট হবেন। এছাড়া ফেসবুকে অসংখ্য অসংখ্য ফেক পেজ আছে, হ্যালো ইট 920, যাহা বলিব সত্য বলিব, এবং ইভেন আমার নিজের নামেও, এগুলো একটিও আমার পেজ না, এগুলো সবই ফেক পেজ। হ্যাঁ,
তারপরে ওই মেয়েটাকে আমি অনেক মারলাম, মারার পরে আমি জানি না ওই মেয়েটাকে কেন মারলাম, মানে হঠাৎ করে ওই মেয়েটাকে
হঠাৎ করে খুব মানে ক্রেজি হয়ে গেলেন।
হ্যাঁ, ওই মেয়েটাকে মারার পরে ওই মেয়েটার একটা ছেলে ছিল, উনি আমার দূর করে আইয়া একটা ঘুষি দিচ্ছে আর কি, পিটিভিতে ঘুষিটা ছাড়া দিছে আর কি। তাহলে আমাকে বলতেছে অনেক আমার মাতে লাগবো অনেক কালাগালি করছে, আমি তখন তো কিচ্ছু বলি না, অনেক অনেক লোকজন ছিল তো ওই জায়গায়, আমি যদি বেশি কিছু বলতে যাই আমাকে মারধর করবে। কারণ
আপনি তখন বুঝে উঠতে পারছিলেন না যে আপনি কেন এই ধরনের কাজ
করছেন, কেন কাজ করছেন নিজে বলতেছেন না। মানে ওই সময় একটা জিনিস খেয়াল করছি আমি কি জানেন, ওই মানে কথা মনে পড়তে পারে আমার মাথার সাথে হ্যাং হয়ে গেছিল, এই জিনিসটা হ্যাং হয়ে গেছিল যে আমি একটা মেয়েকে এত ভালোবাসি, চেহারা এত সুন্দর কিন্তু বলতে পারি না, আবার এত সুন্দর সুন্দর মেয়েরা এইসব খারাপ খারাপ করে আমাদের লজ্জা করে না, আমি এইসব চিন্তা ভাবনা করতে করতে
দুটো মিক্স হয়ে আপনার
আমার আলোচনা হয়ে গেছিল আমাকে অনেক দিচ্ছে আর কি। পরে যে লোকটা আমি চাকরি দিয়েছে উনি আবার গেল মানে তারপর বলতে ঠিক আছে সমস্যা হয়ে গেছে একটু, পরে আমি বল চাকরি হয়ে গেছে বাইরে যাবো বলছি যাবে কিন্তু না আমার না আমার জিতে ছেলে ছেলে তো আমার আসতে ওকে আমি আমার কিছু করতে হবে। আর আমার একটা জিনিস কি জানেন, আমাকে কেউ ওই একটা খাবার দিয়া যদি সুন্দর কথা বলে মিষ্টি কথা বলে তার সাথে মিলা থাকতে পারেন তার আমি কোনো ক্ষতি করবো না, যে আমার মায়েরা কোনো কথা না বলবো বা একটা আগমুক্ত লোক বড় কথা বলবো তার কথা আমার জীবনে সহ্য হয় না, যত বড় নেতা থাক যত বড় হাইট যাতে যা কিছু থাক আমার দরবাই করে না, আমি যখন মেরিয়া ভালো আমরা কি করুন নিজেও যাই না, এরকম আমার একটা কাজ করে আমার কিছুই দেখা লাগে আমি যাতে কি করুন নিজেও যাই না, এরকম একটা পদে চলে যাই আমি। কিন্তু আমি সবসময় কি জানেন মাথা ঠান্ডা গায়ে চলি, আমাকে যদি একদিন গালি দেয় তারপর আমি মাথা জিনিস পেয়ে থাকি, কিন্তু আমার মা পিল্লা গালি দিলে বা আমার পরিবার পিল্লাকে গালি দিলে আমার ওই সময় আমি কেউ থাকি না, ওই সময় আমার জিত কাজ করে অন্যরকম, ছেলে তো আমার মা পিল্লা গালি দিয়েছো কারণ মা তো এমনি তো সমস্যা আমার মা। তারপরে ছেলেরা আমি কি করলাম নিজের অবস্থা থেকে, তারপরে একদিন রাতে আমি প্ল্যান করছি তাহলে কি করা যায়, আর রাতে মনে করলাম যে প্ল্যান করছি তাহলে আমি একদম মারা ভালো ঠিক আছে। ওই দিন বাসায় যেতে ছিল আমার ওই জায়গায় ছিল গুড়ামরিচ, আমি এক মুট গুড়ামরিচ আছে বেঁধে নিয়ে আমি ওর সাথে কথা বলতে বলতে ভাই কেমন আছো তুমি সমস্যা না করে থাকি ওর চোখে বেঁধে গুড়ামরিচ মারছে, মারার পরে ওই চোখে দেখতে ছিল আমার ঘুষি মারছিল না, আর আমি তিন চেটে মানে আন্দাজ পারি বলছিল মোটা একটা মারি বাড়ানোর পরে আমি টেনে বেঁধে ফেলা যায় আলা ওই জায়গা থেকে কেমনি কি হয়েছে আমি নিজে জানি না, মরছে বা বাইচে রয়েছে এটা আমি খোঁজ করি না, ওই জায়গা থেকে আমি যন্ত্রণা পাই পালাই গেছি পালাইয়া চলে আসি জায়গার ভিতরে আর কি, জায়গাটা নাম বলতে না তার সমস্যা আছে। আমি আবার চলে আসি টঙ্গিতে, তুমি তো ওই ভাইয়ের বাসায় চলে আসি মনে করে থাকতেছি আরো করে চিন্তা থাকতাম, একেবারে চিন্তা করলাম এই বাবা জীবন চলে না কি করুম, তারপরে আমি ইয়ে গেলাম গাজীপুর চৌরাস্তা শোনা
জি
এই বছর সাইনবোর্ড এলাকা নাম আমাদের এলাকায় আমি যাই না তো চিনি আমারটা, ওই এলাকায় গেলাম রাতে এক বড় ভাইয়ের সাথে মাইক্রো দিয়া, তারপর বড় ভাই বলতেছে চলো যাই, আমি মাইক্রো উঠলাম ওরা পরে বলতেছে আমি তোমার যা বলুন তুমি দাদা করো ঠিক আছে, বড় ভাই আমার সঙ্গে সব জানে কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের চিনে না কোন এলাকায় তুমি বড় ভাই জানো আমার বিশ লাগে বিশ তো বসে ওই বড় ভাই এরকম জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় ছিল মনে করি নেশা কারি আমিও কিন্তু অনেক নেশা করি ওই সময় কিন্তু নেশা করি আমি নেশা ছাড়া কিছু ছবি দেখিনি দেখি, এখন এরকম জায়গায় নিয়ে গেছে এনে দিই সব যুবক পোলাবাইন যুবক পোলাবাইন আসছে ওই জায়গায়, তারপরে আমি মন থেকে মনে করুন যে যার সাথে পেলাম মানে ফেন্সি যে লিয়া বা সব কিন্তু বিক্রি করে কোন দিকে আইতে লিছে এই বড় ভাই বলতে আকর্ষণ নিয়েছে তারপরে মেরিয়া ফেলা যাবে, আমার ছিলাম তিনজন আলাদা ছিল পাঁচশো ছিল আমার লোকজন বন্দুক ছিল এরা জানে না, আমি তো ওকে পুরো বদ্ধ এরকম ভাবে যাইতাম আমি যে পুরো বলতো একটা পোলা মানে পলদের টাইপে আমার ধরার মতো কোনো ক্ষমতা নেই যে আমার পকেটে কি আছে না আছে মনে করবো সাধারণ একটা পোলা এরকম যাইতাম আমি দেখি আমার আকর্ষণ করছে আমার পিছিয়ে এই একটা দাগ আছে পাওয়ার পিছিয়ে মানে উই মানে কি করছে জানেন ট্যাঙ্গা মাছ উই দিয়ে মাছ কুটে ট্যাঙ্গা মাছ খাই বাইতে শ্বাস খেলে কিন্তু পাওয়া মানে ঠিক আছে এবার পরে আমার দিছি দৌড় এই কাটা পাওয়ালে দৌড় দিছি পরে আমি পিছিয়ে পড়ে গেছি ওই বড় ভাইরা দিছি ভাই লাগে ওই বড় ভাই তো আমার নিয়ে গেছে মানে হেরে বাঁচাতে গিয়া আমি ওই লোকটাকে গুলি করে দিয়েছি ডাইরেক্ট মনে করি কিস্তা রেখে ডাইরেক্ট গুলি করে মনে করি শেষ খেয়ে দিয়েছি শেষ মরে গেছে আমি গুলি করতে এই জন্য মানে পরে আমি সই করে গুলি করছি আর এই জায়গাটা পেট দিতে লাগছে তখন তোর মনে করেন ওই জায়গাটা আমি গুলি করে আমি চলে আসি ভাই বড় ভাই আমার চলে আসি
গুলি করলেন তারপর বড় ভাই আপনাকে কি বলছিল
বড় ভাই বলতেছে ওই জায়গাটা চলে আসার পরে মাইক্রোওয়েভ দৌড়ানোর পরে বলতেছে কে কি ভাই পাশে চলো পাশার দিকে গিয়া তারপরে গেলাম তারপর অনেক সময় হ্যাঁ খুশি অনেক যে তার আমি জীবনটা বাঁচাইছি এখন মরে যেত আমি যদি গুলি না করতাম ওই লোকটাকে গুলি করে লাগালে কিন্তু অল্প যে গ্লাস ছিল সবকিছু কিন্তু পালাই এখন আমি বড় বলতেছে ভাই ভাই চলো আমার সাথে ভাই বাসায় গেলাম আমার টেকা হাতে অনেকগুলো টেকা দিল আমি না টেকার সময় যখন তোমার যা হেল্প লাগবো আমি নিজে করো তারপরে মনে করেন নিয়ে এলো একদিন বড় ব্যাপার বলতেছে তুমি একটা উপকার করো আমার কি ওই তুমি এই ব্যাগটা নিয়ে যাও এই ব্যাগে ছিল মনে করেন ফেন্সিডিল ছিল প্রায় 15-20টার মতো তারপরে মনে করেন যে আমি ফেন্সিডিল যাইতেছি পরে আমার সামনে করছে পুলিশ পুলিশদের আটকা দিয়েছি ডাইরেক্ট পুলিশে ধরে আমি হ্যাঙ্গ আপ করে আমার নিয়ে গেছে হাজতে নিয়ে গেলো টঙ্গি কোন জায়গায় জানি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি তো কিছুই বলতেছি না পুলিশে বলতেছে কই থেকে আনছ তুই বল আমি কিন্তু তারপরে বলি না আমি ওই জায়গায় জেল খাচ্ছি পরে ছয় মাস থেকে আমি তো পুরো বলো তো এগিয়ে বললাম যে এই জিনিসটাকে ধরা পড়লাম আমি কি জীবনে ছাড়া পামো আমার চিন্তা করলাম ছাড়া পামো আর না পাবো কি জীবন লাইফে কোনো দামই নেই আগে তো জীবন নতুন জীবন পাইছি তারপর সবকিছু দাঁড়াইলাম ঠিক আছে এইভাবে চিন্তা করতে করতে মন্দার মতো পয়সা রয়েছে কোনো কিছু ভাবি না ঠিক আছে কোনো তো ভাবি না দেখো চিন্তা আছে, কিন্তু কারাগার ঢুকাইছে পরে আমার
নিয়ে গিয়ে তো আপনাকে কারাগারে ঢুকাবে না, ফার্স্ট আপনাকে থানায় নেবে। আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে স্টেপ বাই স্টেপ এভরিথিং বলেন আপনি। আপনি যদি কোনো কিছু গোপন করে থাকেন, দিস ইজ দ্য থিং যে আপনি এখন ধরা পড়ে যাবেন, বলুন। হ্যাঁ শুনি, তারপর
ওই থানায় নিয়ে যাওয়ার পরে আমার পরে দিল।
থানায় কোথায় গেলেন, কোন থানাতে গেলেন?
এই টঙ্গি থানা।
টঙ্গি থানাতে যাওয়ার পর,
টঙ্গি থানা যাওয়ার পরে বলতেছে তো 33 বছর ধরা করছে, এখন তো মনে করেন যে বলতেছে আমার টিভিতে দেখাই, মানে এই যে বলতেছে আমি কিন্তু সব দিকে সমস্যা হয়ে, কারণ এলাকায় আমি একটু অর্জন করে গেছি, ঢাকা মজার আমি জায়গায় আছি বা এলাকায় সব জুম লাইনে যাবো এরকম পর্যায়ে আমি গেছি, এলাকার লোক একটু জানে না আমি কি করতেছি, ঢাকা শহর বা কোন জায়গায় কি করতেছি কেউ তো আমার জানে না, কারণ আমি সত্যি বলার জন্য কিন্তু জায়গায় আছি, আমি যা কিছু বলুন সব সত্যি কথা বলবো।
তারপর
ঠিক আছে, পরে থানা থেকে আমার থানা একদিন রাখছে, রাখার পরে আমার নিয়ে গেলো।
ওই সময় পিস্তল কোথায় ছিল?
গাজীপুর কাশিম কারাগারে,
কাশিমপুর কারাগারে আপনি ছিলেন, কতদিন ছিলেন? ৬ মাস। এক্সপিরিয়েন্সটা কি ছিল?
৬ মাস ছিলাম, কিন্তু রাতেবেলা মশা কামড়ায় এমনি আমি কালো মানুষ মুখে কোথাও, রাতেবেলা মশা কামড়ায় একসাথে 3-4 দিন থাকি আমরা, 3-4 দিন কি একসাথে একটু এরকম গেছে ঘর আছে ঘরা কি মানে কারাগার কি মানুষ দাঁড়িয়েছে, মানে কি একটা অবস্থা, মানে পিতা যেরকম হাঁটে না এরকম ভাই, খাওয়া দাওয়া অনেক কষ্ট, পেটে খিদায় মানে অনেক কষ্ট করতাম, পেট চলতো।
কি দিত খাবার সকাল বিকাল?
সকালে মনে করুন যে রুটি দিত আর পাতলা দেয়, রুটি দিতে ভালো ভালো লাগতো, ঠিক আছে ক্যাসে চলতো, আমাদের ভালো ক্যাসে চলতো, মানে কিভাবে কারাইছি আমি তো অন্তে বলতে পারি না সঠিক ভাবে, মানে এত কষ্ট করছি। তুই জেলখানায়
মুক্তি পেলেন কিভাবে?
একদিন মুক্তি পাইছি এইভাবে, ওই জেলখানায় একটা বড় ভাই ছিল, তার সাথে বাদ ধরে আমার বলছি বড় ভাই, বড় ভাই আমি সমস্যা আমি তো অনেক বলতে বলেছি আমার জেলখানের ব্যবস্থা, তুই বড় ভাই আমার ভাই এই লোকটা কথা আমি আমার স্মরণ করে, ওই এত একটা ভালো লোক, উনি খারাপ না উনি খুব ভালো, উনি একমাত্র অন্য মানুষের কারণে জেলে গেছিল, উনি আমার বাইক করছে প্রায় 10,000-20,000 টাকা লাগছে, উনি আমার দিচ্ছে, এখন দিয়ে তার সাথে সম্পর্ক আছে আমার দিদি বাড়ি তার, উনি আমার দিচ্ছে, যে বড় ভাই আমার মনে করেন যে আমার বিয়ে পাড়াইছিল, এই বড় ভাইয়ের কাছে আমি গেলাম, বড় ভাই গেলাম, বড় ভাই আমি ধরা করছি, আমার কোনো খোঁজ খবর নিলেন না কিচ্ছু না, এই বড় ভাই দেখো তোমার তো নাম বলেন নাই কিছু না, আমি তো জানি তুমি স্কুল হয়ে গেছো তুমি কেমন কম, এটাও ঠিক আছে, মানে ওই উনি জানে না যে আমি কোথায় গেছি আর আমি কেউ কথা বলিনি, বাবা যেভাবে চলতেছে তুই ভাইয়ের বাসা কদিন থাকলাম, ওই বড় ভাইয়ের যে আমার হেল্প করছে, মানে তুই পিস্তল দুইটা উনি আবার কি করছে, তুই ব্যাগটা আবার সহায় দিচ্ছেন ওদের, তুমি ব্যাগটা আমার ছিল সে দিচ্ছিলাম তো একটা কাজ, তারপর আমি বড় ভাই বললাম কি বড় ভাই ব্যাগটা দেন আমার ভাগ্য, বড় ভাই থেকে ব্যাগটা নিয়ে আমি আবার কি বলছি চিটাং চলে গেছি, চিটাং চলে যাওয়ার পরে এখন চিটাং গেছি, এখন চিটাঙ্গে কি করুন বুঝতেছি, এই আবার ঘুরতে 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 পুলিশ সাথে দেখা হলো না, পুলিশ পরে আমি বললাম মামা আমার একটা কাজ দিবেন, তুমি কী কাজ করবেন, আমার সময় সময় মানে পিস্তল ছিল লেগে গেছি, কিন্তু আমি সবসময় চিন্তা করলাম যে জীবন তো নাই, মরে গেলে গেলাম বেঁচে থাকবো থাকলো, এই চিন্তা করে চলতাম, পিস্তল নিয়ে গেলাম, নেওয়ার পরে এই তো জানে না জামাবে পিস্তল আছে আমার সাথে আই হোক, হ্যাঁ নিউ আসে না আমার কয়েক তোমার অফিসে তো বলা পারেন তুমি চুরি করে বাড়িয়ে যাও গা এরে হেরা, আমি তো আমার বিশ্বাস করতে পারেন আমি কিন্তু চুরি করে অভ্যাস নেই, আমার বিশ্বাস করতে পারেন আপনার একটা কাজ দিন, কয় ঠিক আছে তারা তোমার পয়সা দিচ্ছে ভালো পয়সা দিচ্ছে ঠিক আছে, পয়সা গল্প করি আমার খাওন দিছে, পয়সা গল্প করি খাওন টন দিতে, তারপরে আমি বলতেছে চলো যাই, এই পুলিশ আবার গান্ধা খাইতো ঠিক আছে, আমি জানি না যে পুলিশের তো খারাপ হইতে পারে, এই পুলিশের গান্ধা খাইতো আমার হেই কি করতে পারে, ওই লোকটা ডাক দিয়ে ডাক দিয়ে কিন্তু ফাইল করতো পুলিশের ফাইল আনতেছে, এটা ভালো বেরিয়ে চলছে ভালো তো ধীরে কইতো কি এই এটি গাই তুই এদিকে তোর কি গাধা গাইবার গেছিল এদিকে, মানে ওই ওই পুলিশে গাধা খাইতেছে তার লোকেরা দুজন গাধা খাইতেছে, কিন্তু সমস্যা নয় এটা কোনো সমস্যা না, তারা গেঞ্জা খাইতেছে তারা ফাইল লুটতেছে, এটা তো কি মোবাইল তো রেখে ভালো একটা মানুষের মোবাইল রেখে পাঠাই যাচ্ছে এরকম একটা পর্যায়ে গেছে, আমারও দিয়ে এসব কাজ করা একদম আমার এক দেওয়ার নেওয়াইয়া হয়তো পকেট চেক করতো, আমি পকেট হাত দিতাম হাত দিয়ে মোবাইল সোবাইল দিয়ে দিতাম পুলিশে দিয়ে দিতাম, পুলিশ নিজে কাজ করে, তারপরে আমি চিন্তা করলাম একদম ভালোই দাম মোবাইল, আমি একদম ভালোই দাম, আমি চিন্তা করছি যে আমি আমার লাইফটা একটু ভালো করতে চাই, আমি একটা ভালো একটা মেয়ে দেখে আমি দিয়ে আসি দিবি এলাকায় গিয়া সুখ সুন্দর করতে চাই, মানে আমার মায়ের দেখ বাবা দেখতে এই চিন্তা ভাবনা আমি করছি, কিন্তু তারপর পারতেছি না এলাকাটা যেতেই পারি না, শুধু মায়ের কেলে টেনশন করে কান্দে, এরপরে কয়েকদিন থাকলাম সেটা ওই মামার সাথে থাকলাম পুলিশ মামার সাথে থাকলাম, তিনি এরকম করতো মানে গাঁজা খাইতো আমার খাওয়াইতো, আমি তো খাইতাম না আমি নেশা করতাম, মনে মনে যে গাঁজা তো বুঝতে নেই গাঁজা খাইতাম মদ খাইতাম মানে ইয়া পাতি এবার তো বহুত খাইতাম, আর পরে ওই জায়গা দেখে একদিন আমার কাছে পিস্তল ছিল না, একদিন আমার মামারে বলে কি মামা একটা জিনিস আছে আমার ইয়ে আছে পিস্তল আমার দেড় লেগে আমার পিছিয়ে পিছিয়ে আমরা দিয়েছি তারপরে অনেক আপদ করলাম আমার কিছু করেন না তারপর আপনি একটু নেন গা আমার আমার খেয়ে দেন মামা কি মানে আমার খাবার দিলেছি তারপরে পরে হাই খাই দিস আমার কিছু কিছু খাই নাই দেখে গেছিলাম অনেকদিন ছিলাম এক মাস ছিলাম মামা সাথে মানে আমি চিন্তা করছি কি যে একজন রক্ষকারী বকর হয়ে যায় মানে কি জিনিস আপনারা বলেন আমি তো শুনছি আগে যে ভালো লোক কিন্তু মাঝে খারাপ হয়ে যায় ঠিক আছে যারা রক্ষা করে মানুষকে জনগণ হেরাই দিয়ে আর ক্ষতি করতেছে জনগণ ভালো লোককে ধরে করতেছে আমার মনে হয় যে তাদের প্রতি অনেক হিংসুকি আছে প্রশাসনের প্রতি পুলিশের প্রতি একটা হিংসুকি আছে যারা এটা ভালো লোক ইয়া ভালো লোক আছে টেকা মাই রাখা এটা কয়েছে তারপরে আমার সহ্য হয় না তারপর ওই জায়গা থেকে আমি একদিন না করে চলে আসি না করে চলে আসি তারপরে আমার পরে
কোথায় ছিলেন
চিটাগাং ছিলাম ওই যে নিউমার্ক আছে না নিউমার্কের সাথে এই পাশে একটা গলি আছে এই গলির পাশে একটা বাসা নিয়েছিল মামা বাসা থাকতো কাছে কাছে তো কাছে দাঁড়িয়ে ডিউটি করতো আর এক মামারা কইছে কি আমার যে কোনো সময় আমার মেলে যেতে পারো বা মজা যেতে পারি কেন যে কোনো দায়িত্ব কইছি তো কী করছি মজা যাবে মানে তুই আমার এক কিনে যাবে আমার আদো করতো অনেক অনেক আদো করতো মানে আমি যার সত্যি মিলছি না কেন আমার লাইফটা এরকম মানে এখন আমার লাইফটা এরকম হয়েছে যে আমি যার সাথে একবার কথা বলি যার সত্যি মিলে দেখে এর সাথে মিলেই যাই ঠিক আছে আমি আজ পর্যন্ত যে কোনো জায়গায় গেছি আমি বিপদ কমই করছি কারণ মা এক সময় বলছে যে তুমি যে কোনো জায়গায় যাবে তুমি আমার কথা মনে করবা আমার নাম লেবা তুমি মনে হয় বিপদ পাবো না সত্যি কথা আমি বিপদ কমই করছি কিন্তু ছয় মাস জেল খাচ্ছি ওই সময় আমার কথা মনে পড়ে তারপরে উত্তর আবার এলাম আবার আনার পরে আমি কাজ নিলাম আবার অন্য জায়গায় একটা কাজ নিলাম
কিসের কাজ
অন্য জায়গায় আর কি আশ্রয় বিদে কাজ নিলাম বিদেশি আর কি বিদেশি ভাষায় কাজ নিলাম থাকতেই
বিদেশি ভাষায় কাজ পেলাম কি হবে
এই কাজ পেলাম কি হবে ওই আমাদের এলাকায় একটা বড় ভাই নাম বললাম না যে আমার টঙ্গিতে বাসা দিছিল উনি সাথে যোগাযোগ করবো আবার উনি আমার বলতেছে যে কাজ করবি উনি তো হ্যাঁ কাজ করবো সমস্যা নেই তারপরে আইন উনি উনি কিন্তু আমার সম্বন্ধে কিচ্ছুই জানেন আমি যে এত কাজ করি এত খারাপ খারাপ কাজ করছি আমি যে কেউ গুলি করছি বা কেউ খুবই এলাকায় জানে খালি একটি জানে আমি এলাকায় একটা মারা যাচ্ছি
প্রিয় শ্রোতা ওর কথা টু বি অনেস্ট আমার জায়গাটা থেকে অনেক বেশি অসংলগ্ন বাট ওকে যে আমি খুব কট করে ধরবো যে এটা এই জায়গাটা কেন হচ্ছে বা ওই জায়গাটা কেন হচ্ছে সেই এভিডেন্সের জায়গাটাও কিন্তু আমাদের জায়গা থেকে প্রুফ করা খুব ডিফিকাল্ট বিলিভ ইজ ইয়োর্স কজ আপনারা ওকে বলার সুযোগ দিয়েছেন বলেই আমরা কন্টিনিউ করছি কিন্তু ও যেভাবে আসলে উপস্থাপন করছে ওর নিজেকে সেটা আসলেই বিলিভ করার জায়গাটা খুব বেশি দোদুল্যমান তবে এটা ঠিক যে যেটা মানুষ নিজের প্রতি ভুল বা অপরাধ গুলো কেন নেবে কারণ ওকে তো আমরা সেই অর্থে আমরা ফেসবুকে ওর যে ছবি দেখা যাচ্ছে সেই অর্থে ওকে চেনাও যাবে না এবং সেই অর্থে ওর এখানে হিরো হওয়ারও কোনো সুযোগ নেই যেহেতু নিজের দিকে নিজে অপরাধ নিচ্ছে এবং এটা সামাজিকভাবে বিপদে পড়ার একটা সুযোগ থেকে যায় মানুষের নিজের বিলিভের জায়গা থেকে মানুষ হয়তো এটা অনেক সময় বিলিভই করেন যদিও আমরা যাহা বলিব সত্য বলিব এমনভাবে যাদেরকে মানে গেস্টদেরকে প্রেজেন্ট করি যাদের কোনোভাবেই এতে সামাজিক এবং আইনগত কোনো বিপত্তি না হয় তারপরও এই অনুষ্ঠানটি কাউকেই কোনো সুবিধা দেয় না সেই জায়গাটি থেকে ও যেহেতু কনফেস করছে এবং ওর বলার জায়গাটা আসলে এরকমই কিছুটা খুব প্রশ্নবোধক চিহ্ন রাখে মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাঙ্গেল তারপরে ওকে আমরা সুযোগ দিচ্ছি এই কারণে যে আপনারা ওকে বলার সুযোগ দিয়েছেন কারণ বিশ্বাস অবিশ্বাসের জায়গাটি নির্ধারণ করার জায়গাটি সমস্তই আমাদের শ্রোতাদের আর আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে দিস স্টোরি ইজ কোয়াইট কন্ট্রাডিক্টরি কারণ বিশেষ করে প্রথম দিককার প্রথম ঘন্টা বাদে পরের ঘন্টাতে আমরা দেখতে পাচ্ছি ও যেভাবে বিভিন্ন দিকে যাচ্ছে চিটাগং উত্তরা টঙ্গী এবং গিয়েই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ওর জন্য সেট করা আছে সবকিছু সে সেট মুখে পেয়ে যাচ্ছে এবং তারপরে সে অপরাধ করে ফেলছে উইচ ইজ নট বিলিভেবল আমার জায়গা থেকে আমি বিশ্বাস করতে পারছি না বাট আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে ফিরতে চাই ওখানে ওকে আমি বেশ কিছু প্রশ্ন করব খুব ছোট্ট একটা বিরতির পর মাত্র পাঁচ মিনিটের বিরতি এবং পাঁচ মিনিট পরেই আমি ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব তে কলিংসকে নিয়ে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার মনে রেখো রয়যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা করবে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে আজকে এখানে কলিংস তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে কলিংস আপনাকে আমি আসলে সেই অর্থে বিশ্বাস করতে পারছি না কারণ আপনি যেভাবে চিটাগং উত্তরা টঙ্গী বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ধামধুম করে একদিন মানুষের সন্ধান পেয়ে যাচ্ছেন বাসা ভাড়া নিয়ে ফেলতেছেন এগুলো লোকজন বিশ্বাস করবে আপনি বলেন
বিশেষ করে না আমি তো জানি না, কিন্তু আমি যেটা করছি সেটা আমি জানি, কারণ আমার মন হচ্ছে মন আমি যাকে করছি না কেন সত্যি কথাই বলতেছি, কারণ আমার বিবেকে জায়গায় যে আমি সত্যি বলার জন্য এই জায়গায় আছি, ঠিক আছে, এই কারণে কিন্তু বলতেছি।
কিন্তু অনেকে তো বিশ্বাস করবে না আপনার কথা,
আমার কথা অনেকে বিশ্বাস না করলে আমার যায় আসে না, কারণ আমি যেটা করছি আমি সেটাই জানি।
দ্যাট ইজ হিজ স্পিরিট, এবং সেই জায়গা থেকে আসলে আমরা সুযোগ দিতেই পারি। বলুন, তারপর আপনি যেটা বলছিলেন।
তারপরে আমি চলে আসি, তারপরে ওই জায়গায় বাসায় কাজে গেলাম, কাজে গেলার পরে বাসার কাপড় টাপড় ধুয়ে দিতাম, আর বিদেশি খাবার তো আমি পাকাইতে পারলাম না, তাও কাপড় ছিল হিন্দু আর কি, হিন্দু আর কাপড় ছিল পাকাইতো, তারপর পাকাইতে আমি সেটা কাজকর্ম করতাম, বাসা থেকে বেশি পাইতাম আর সবকিছু বেশি ভালো লাগতো না। ওই যে মেশিন দিতে বলে দিতে হয় ওইটা কিন্তু ছিল, ঠিক আছে, ফেলে শিখাকে দিতে যা মনে করেন কোনো কামও লাগে না, এরপরে দুইটা গুলি করতেছে আর কোনো কাজই লাগে, কারণ ওইটা আমি কি করবো, মানুষ মানুষকে ক্ষতি করা কত অন্যায়, আমার কথা একজন ক্ষতি করছে, আমি তো নিজের কারণে আমি এসব লাইনে হাত বাড়াইনি, আমি চাইছিলাম সবসময় ভালোবাসে চাইছি মানুষের পাশে দাঁড়িয়ে থাকছি উপায় করতেছি মানুষের না, আমার যখন ক্ষতি করছে আমি যখন এরকম হয়ে গেছি অন্য মানুষের কারণে, আমি মানুষকে এরকম করুন, আমি নিজে অন্যরকম হয়ে গেছি, কিন্তু তারপরে ওই যে কাজ করতাম তারপর শুনি একদিন হঠাৎ যে আমার মা আবার এরকম হয়েছে হসপিটালে ভর্তি, কোনো টাকা পয়সা কিছুই নাই, আমি ওই সময় এত কান্না করছি যে আমার মা এত টেনশন করতে করতে আবার বেঞ্চের সমস্যা হয়ে গেছে, বেঞ্চের আমার মা যেমন হসপিটালে ভর্তি আইসিইউ ভর্তি ভর্তি আছে 6-7 দিন ছিল, তারপরে আমার কোনো টাকা পয়সা নাই, আমি একজনের হাত পাচ্ছি ভাই আমাকে একটু টাকা দরকার, ঠিক আছে, আমার কাছে টাকা ছিল, আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আমার যে অসৎ করে মনে করুন যে ওই যে আমি ঠেক দিচ্ছি একজন ওই টাকা গেলে আমার কিছু ছিল, কিছু বাংলাদেশে কিছু আছে, আমি চাই না যে আমার মা ওই টাকাটা সুস্থ হোক, আমি কখনো চাইনি, ওরকম মনে করেন যে এখন তুই মা কথা বললে আমার কলজে মধ্যে অনেক কষ্ট পাই, মানে আমার মা অনেক আদর করতো আমার, তখনই হসপিটালে ভর্তি আমি কার কাছে হাত করতাম, একজন লোকের কাছে টাকা দিয়েছি, লোকটা আমার বলতেছে তোর মা হসপিটালে ভর্তি আমার কি সমস্যা, তারপরে আমি তো মা দেখতে পাই না ঠিক মতো, তারপরে আমি কাজ করতেছি, তবে এক লোকের আমার মা বলতেছে কি রক্ত লাগছে অনেক রক্ত লাগবে, এখন দেখি মা কষ্ট হইতেছে, 3-4 দিন আসি ছিল পরে 3-4 লাখ টাকা আমার বিলেটে আসবে, টাকা পয়সা হাতে নেই, বাবায় কান্নাকাটি করে দৌড়াদৌড়ি করে এনে নেয় হাতে হাতে, মানে টাকা যা ছিল লাস্টে টাকা পাচ্ছে আমাদের এলাকায় শুনছে টাকা পাচ্ছে, আমি নিজস্ব টাকা আর কি মা চেপেচ্ছে টাকা দিছে, তারপরে আমি তো মনে করলাম যে পুরো নর্মাল মতো হয়ে পাগলের মতো হয়ে গেছে, আমি কী করলাম কুয়ে এলাম কেন ওই করলো জানলাম কেন আমার লাগছে এরকম হয়েছে, মা এত কষ্ট করলো মা তো অনেক আদর করতো, বুঝলে আমি যদি মনে করতে তার নিজে কেমন হয়ে গেছে, তারপর আমার রক্ত লাগবে রক্ত পাওয়া যায় না, এই নেগেটিভ নাকি রক্ত দামি রক্ত এই রক্তটা পাওয়া যায় না, এক লোকের বলছি কি ভাই রক্ত লাগছে লোক নিচ্ছে তাকে আমি বিরিয়ানি খাওয়াইলে আমি রক্ত দিতে আসবো, আপনি যত টাকা বিরিয়ানি খাইতেছেন আমি তা খাওয়াবো, ওই লোকের কাছ থেকে আমার রক্ত নেওয়ার জন্য আমার 3-4 প্যাকেট বিরিয়ানি খাওয়াই তারপর এক ব্যাগ করে কিনে ওই সময় অনেক চেষ্টা করতাম, মানে কেমন জানি মানে মার যে হসপিটালে ভর্তি আমার খেলার খেয়াল আছে মার আমি কান্না করতেছি কষ্ট লাগতেছে, তারপর যেন কীরকম দিনে হয়ে গেছে মানে কাঁদতেছি, তারপরে মা তো কষ্ট পাইতেছে কদিন ছিল কদিনের মাথায় কবে দেখা বসে
কোন হাসপাতালে ছিল
উত্তরা কিছু হসপিটাল
আচ্ছা
উত্তরা ছিল, তারপরে আমি বলতেছি ঈশ্বর মানে আপনার আল্লাহ বলে ঈশ্বর বলি ঈশ্বর আমার এত কষ্ট না দিয়া আমার এত দিনে থেকে নিয়ে যাবে, নিজের মুখে নিচে মার মৃত্যু কমাতেছে কান্নাকাটি করছি কষ্ট পাইছি ওই সময় কিন্তু এলাকায় আমি যাই না, তারপরে মা লাশটা নিয়ে এলাকায় গেছে আমার নিয়ে যাবে, আমি যখন এলাকায় গেছি এলাকার লোকজন দেখতে এসে আমার দেখতে তো অবাক, আমি তো কি করুন বুঝতেছি না হসপিটাল থেকে লাল দেখতে দিতে না একার লিগে, তারপর মামা করেছি তুললো মামার আমার একটা মামা আমার মায়ের দেখতে গিয়ে 500 টাকা দিচ্ছে 800 টাকা দিয়ে গেছে এক নম্বর দেখাচ্ছে না আপন রক্তের বই আমি ওই সময় আর বেশি কষ্ট লাগছে, কিন্তু আমার বাবা যেমনি বসতে বা অন্যজন ওরা ভাই বাদার আছে হেল্প চুপ করে ঠিক আছে কিছু অসুবিধা থেকে বসতে,
তারপরে কত সালে আপনার মা মারা গেল
2013
2013 মা মারা যাবে আপনি এলাকায় যেতে পেরেছেন
এলাকায় যেতে পারছি কিন্তু এলাকায় থাকতে পারিনি,
ওই যে লোকটাকে আপনি কোপ দিয়েছিলেন ওই লোকটার কি অবস্থা,
ওই লোকটার অবস্থা কি মানে ওই লোকটা আমি কোপ দেওয়ার পর হয়তো বা একটু ভালোইছে আর কি,
আমি জানেন না খোঁজ খবর জানেন
না খোঁজ খবর লইছি খোঁজ খবর শুনছি যে ওই ভালোইছে কিন্তু আমার খোঁজা খুঁজি করছে মাঝে মনে, তারপরে আমি এলাকায় গেছি যাওয়ার পরে ওই লোকটাই আমার দেখছে দেখার পরে আমি যে মাকে অবস্থা নিলাম ওই সময় কিন্তু আমার লোকের 3-4 জন 5 জন প্রবলেম আছে মানে আমাকে আটকে রাখছে যদি মারতে আসে তাহলে হ্যাঁ হেল্প করবো, কিন্তু আমার কোনো এই মনে ই নাই মানে আমি তো কত কিছু করছি ঢাকা শহরে ভিত্তি চিটাং ইয়ে করছি এনে করছি এনে করছি ঠিক আছে, মানুষ আমি সত্যি কথা বলি আমি মিথ্যা কথা বলতে জায়গায় আসিনি, কারণ আমি জানি না কদিন বাঁচো আমার ওই যে ও আমার আসলো না বলছো না আমার ডাক্তার বলছে আমার রক্তের সমস্যা হয়ে গেল আমার নাকি ক্যান্সার হয়ে গেছে বলছে আমার রক্তের দেখেন মোটা ঘোটা করছে ঠিক আছে, আমি অনেক চিকিৎসা করতে পারেন, রক্ত হয়ে গেছি, রক্তের সমস্যা হয়ে গেছে। আবার আমার একটু ছোট ডাক্তার বলছে কি তোমার রক্তের সমস্যা হয়ে গেছে, তুমি বেশি দুই তিন বছর রক্ত শেষ, কারণ রক্ত শেষ কারণ আছে। আমি অনেক নেশা করতাম, অনেক নেশা করছি, তাছাড়া একমাত্র ওই মেয়েটার কারণে, একমাত্র মার কারণে। আর তাছাড়া হয়েছে মনে করেন যে আমি মাকে অনেক ভালোবাসতাম, অনেক বেশি বাবারও ভালোবাসি মাকে ভালোবাসি, কিন্তু আমি তো কোনো চাই নেই।
এখনো ড্রাগ নেন
না? না এখনো আমি মানে কোনো বর্তমানে কোনো নেশা করি না, নেশা করা ছেড়ে দিয়েছি এক বছর। আমি খুব চেষ্টা করছি নেশা করা ছেড়ে দেওয়ার, তো আরও পাই নাই, কিন্তু অস্তে 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 সব কিছু কমে গেছে। কিন্তু আমার জানেন কি, মানুষের কথা সহ্য হয় না, মানুষকে আমার কথা বলবো, একটা বদল কথা বলবো, কিন্তু আগে থেকে আমি অনেক নিউট্রেল হয়ে থাকি, মানে একদম চুপচাপ হয়ে থাকি। আমার একটা ছোট মানুষ করেন, বড় মানুষ করেন, একটা কথা বলছি।
আপনার বাবা কোথায়?
বাবা থাকে ঢাকায়। থাকে
বাবার সাথে যোগাযোগ আছে?
বাবার সাথে যোগাযোগ আছে, মানে কথা হয় মাঝে মাঝে, ফোন দিলে ফোন দিতে পারি না। বাবার সাথে কথা বললে আমার চোখ দেখার না পানি ধরে, কষ্ট লাগছে।
কেন
কেন কষ্ট লাগে? যে মা চলে গেছে, যে সঙ্গে মা জীবিত ছিল, একসাথে না খাওয়া দাওয়া করতাম, একসাথে যোগাযোগ করতাম। বাবার সাথে মনে করেন যে আমি প্রায় দুই বছর হয়ে একসাথে বা খাওয়া দাওয়া করি না, খুব কষ্ট লাগে, অনেক মানে এত কষ্ট লাগে যে আমি নিজে মাঝে মাঝে মনে চাই নিজে আত্মহত্যা করি। সত্যি কথা।
ভাইটা কোথায়?
ভাইটাই কাজ করে তোরা বর্তমানে।
আপনি কি করেন?
আমি রেস্টুরেন্টে কাজ করি, তো আমি রেস্টুরেন্টে কাজ করি, যে টাকা বেতন পাই এই টাকা আমার চলে না, কারণ আমি সবসময় অন্যরকম চলছি। আমি এটা ভালোটা দামি।
আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে?
আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, কিন্তু আমি যাই না, পূরণ করতে পারব না।
কি সেটা?
এটা হয়ে যায় মনে করেন আমি একটা চাই যে আমি ভালো একটা মেয়ে রেখে বিয়ে করি, বা আমার ছোট ভাই আছে।
ইভানা কোথায়?
ইভানা তাতে এলাকাতে।
বিয়ে হয়েছে?
না না, সঠিক মনে বিয়ে হয়নি।
আপনি খোঁজ খবর জানেন না কেমন একটা?
খোঁজ খবর এর আগে নিয়েছি, কিন্তু বিয়ে হয় না জানি, কিন্তু এখন কলেজে পড়ে যাচ্ছে।
আপনি যাহা বলিব সত্য বলিব কেন আসলেন?
আমি একেবারে আইছি যে আমি যার জন্য আমি আজকে এটা হয়েছে, আমার যার জন্য আমি মাকে আইছি, যার জন্য আমার এত পরিবার এত অশান্তি এত কিছু হয়েছে, ঠিক আছে, যার কারণে আছে মানুষের অন্য মানুষের জীবনে যে এরকম না আসে। আর তাছাড়া যাহা বলি সত্য বলে কারণে আইছি যে আমি যা যা অন্যায় করছি সত্যি কথা বলার জন্য আমি, কারণ আমার কথা শোনা যদি অন্য কেউ ভালো হয়, বা আমার কথা শুনে যদি অন্য কেউ যদি মানুষের প্রতি ক্ষতি না করে এই চিন্তা করে যাইছে, ওই লোকটা যদি আমার না মারতো, ঠিক আছে, আজকে তো আমার এইটা সফল, আজকে তো আমি এরকম হয়ে যাই।
আপনার হাতে তো পিস্তল ছিল?
হ্যাঁ পিস্তল ছিল।
পিস্তল তো কোথায়?
পিস্তল দিলাম ফেলা দিই।
কেন ফেলে দিলেন?
আমি ফেলা
কেউ ফেলে দেয় এই আসলে কি দেয় কেউ ফেলে?
হ্যাঁ,
আপনি যে জীবনে ছিলেন সেখানে তো আসলে আপনাকে মোটিভেশন দেয়নি ভালো করার,
তো সুখ নাই, ওটা তো সুখ নাই, কারণ ওই থেকে আপনার যে কোনো সময় আপনি ধরা পড়তে পারেন, যে কোনো সময় আপনি বাইরে বাইরে মারা যেতে পারেন রাস্তাঘাটে। আপনি একজন সাথে দেখছে আপনি পিস্তল ঠেকাচ্ছেন, পিস দেখে কোনো বাড়ি মেরা মাথা মাথা দিয়ে আপনার মেরা ফেলাই।
ট্রু, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। লাস্টের এই কথাটা আমার পছন্দ হয়েছে, কাজ আপনার হাতে যেই পাওয়ারটা রয়েছে সেটা যদি কারো ক্ষতি করে তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি সেফে আছেন, আপনি নিরাপদে আছেন, কারণ ওই ক্ষতিটা ঠেকানোর জন্য পেছন থেকে আপনাকে কেউ আঘাত করবে না, এটা ভাবার কোনো কোনো কারণ নেই, এবং এরকম ঘটনা হওয়ার হামেশাই হয়। আমরা অনেকেই যে প্রাঙ্কগুলো দেখে থাকি ফেসবুকে, আপনারা প্রাঙ্ক বললে আসলে বুঝবেন কিনা, অনেকেই হয়তো বুঝবেন না, যে মানুষকে বোকা বানানো, মানুষকে বোকা বানানোর জন্য অনেক ধরনের ভিডিও। একসময় ভিনদেশি একটা মিউজিক চ্যানেলে আমরা দেখতাম বাঁকড়া নামে হতো অনুষ্ঠানটা, বাঁকড়া, এবং পরবর্তীতে আমাদের এখানে প্রথম দিকে সেটা টেলিস্টোরিয়াল টেলিভিশন ছিল, আমি নামটা মেনশন করবো না, সেখানে আমরা দেখতাম যে মানুষকে বোকা বানানো এবং বোকা বানিয়ে এক ধরনের মজা নেয়, এবং এটা কিন্তু সারা দুনিয়া ব্যাপী এটা হয়, এটা এক ধরনের মজা আছে, খুব ছোট ছোট খুব ইন্টেলিজেন্ট ব্যাপারগুলো। এরকম একটা প্রাঙ্ক আমি দেখছিলাম ফেসবুকে, এবং এটা ছিল এরকম যে ঠিক গুলি করছে না এবং ভাঙ করছে, আসলে টাস করে একটা শব্দ হচ্ছে, এবং দুজনেই এটা জানাশোনা, যাকে সামনে রেখে টাস করে শব্দ করছে সে রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে, এবং তাকে দেখে আশেপাশের লোকজন খুবই তেড়াসতে দৌড়াচ্ছে। তো এরকম করতে করতে হঠাৎ করে একজন লোকের সামনে এটা করেছে, এবং যে লোকটার কাছে পিস্তল ছিল, পিস্তল থাকা অবস্থায় ওই লোকটা ভেবেছে যে লোকটাকে গুলি করেছে, সে তার নিজের পিস্তল বের করে, যে আসলে গুলি করেছে আসলে তো সে গুলি করেনি, তাকে গুলি করে দিয়েছে। তো এই যে ব্যাপারটা যে আপনার কাছে শক্তি আছে মানেই আপনি ধরে নিয়েছেন যে আপনি সেফ এবং সবাইকে বোকা বানাবেন, সবাইকে ভয় দেখাবেন, ব্যাপারটা আসলে এরকম না, কারণ কারো কারো কাছে হয়তো বা আপনার চেয়েও বেশি শক্তিশালী জিনিস আছে, সেটা দিয়ে আপনি যে কোনো সময় ঘায়েল হতে পারেন। যাই হোক, আমরা প্রিয় শ্রোতা আজকে যার জীবনের এখানে অপ্রিয় সত্য তুলে ধরলাম সে হচ্ছে কলিং, এবং এই কলিং এর জীবনের অপ্রিয় সত্য আসলে অনেক বেশি প্রশ্নবোধক চিহ্ন রেখেছে, অনেক বেশি অবিশ্বাস্য অনেক পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু ও যেটা স্বীকার করেছে, ওর যেটা বোল্ডনেস, যে আপনি বিলিভ করেন আর নাই করেন আমার জীবনে ঘটনাগুলো করেছে, মাত্র দু ঘন্টার সময় একজন মানুষের জীবনকে তুলে ধরার জন্য এনাফ নয়। আমরা হয়তো কোয়ারি করলে, আমরা হয়তো ওকে ভালো করে আরো বেশি প্রিপেয়ার করলে ও হয়তো আরো বেশি গুছিয়ে বলতে পারতো, কিন্তু আমরা সে কাজটা কখনোই করি না, যাহা বলিব সত্য বলিবতে, যে একটু প্রিপেয়ার করে দেয়া, একটু লজিকের ঊর্ধ্বে এনে তাকে একটু গুছিয়ে উপস্থাপন করা, ও যা সেটাই একেবারে র। সেই জায়গা থেকে অনেকেই হয়তো বিশ্বাস করেননি, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, কারো জীবন যেন কলিংস এর মতন না হয়। প্রিয় শ্রোতা, একটি বিষয় না বললেই নয়, একটি বিষয়ে আপনারা সবাই অবগত আছেন যে ও কিন্তু ছোটবেলাতে স্মৃতিভ্রষ্ট হয়েছিল এবং ওই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ওর জীবনে, এবং তারপরে অনেক কিছুই ঠিক মতো বলতে পারে না, ওর মেমোরিতে আসে না এবং গুছিয়ে বলতে পারে না, যেটা কিন্তু আজকে যে ওর যে বলা সেই বলার মধ্যে আমরা কিছুটা হলেও টের পেয়েছি এবং যে কারণে অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়েছে। সুতরাং সেই জায়গাটি থেকেও কিন্তু একটু কনসিডার করবার আছে। যাই হোক, এই পর্যায়ে আমরা ডক্টর তাজুল ইসলামের মুখোমুখি হব। ডক্টর তাজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার সবকিছু শুনে?
ঘটনাটা যেটা দাঁড়িয়েছেন যে তার আমাকে বলতে পছন্দ করে এবং বিয়ে করেছিল এক সন্তাসী, এবং স্বাভাবিকভাবেই যেহেতু সে খারাপ ছেলে ছিল এই পরিবারের লোকেরা এই সন্তাসের মেনে নেয়নি। বলে রাখি মানুষকে যখন জীবনে আঘাত করা হয় তখন ব্রেনে কিন্তু এক ধরনের অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার ফলে ওই সময় তার স্মৃতি হারিয়ে ফেলতে পারে। কিন্তু এক সময় পরে আবার সে ওই স্মৃতিতে আবার ফিরে পায়। সেই ফিরে পাওয়ার পরে কিন্তু সে যখন জানলো যে তাকে এভাবে খুন করার চেষ্টা করা হয়েছে, মারা চেষ্টা করা হয়েছে, এই ক্ষোভে ওই তার সন্তানকে দেবাইকে আবার কোপাইল। এমন কোপালে যে হয়তো সে আঘাত ছিল মারা যাবে কিন্তু মারা যায়নি, সে কুপিয়ে সে হয়তো চালিয়ে গেছে সেটা জানি। কিন্তু যা হয় আর কি, যেহেতু সে খারাপ দাবি করেছে বা খারাপ পথে চলে গেছিল, তো সেখানে গিয়ে কিছু সম্পর্কের সঙ্গে মেলানো থাকে। এই যে এই জাতীয় প্রবণতা, এই প্রবণতা গুলো অসামাজিক অপরাধমূলক এবং এগুলি পরবর্তী পর্যায়ে জীবনটাকে বিক্ষিপ্ত হয়ে মেতে লাগে। আমরা আশা করি সবাই থেকে সত্যি যে চলি না নিজে সত্যি যে না এই জীবনে যে আবিষ্কারিত হয়ে যে কাজগুলি করতে পারে এখন শান্ত মাথায় সে কিছু সুন্দর জীবনযাপন চেষ্টা করতে পারে, এবং আমরা আশা করি সে এরকম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। বেশ কিছু এসএমএস আমরা পেয়েছি, ঠিক এসএমএস বলবো না, কমেন্টস আমরা পেয়েছি ফেসবুক পেজে। রাসেল বান্টা থেকে লিখেছে, ভাইয়ের স্টোরিটা অসাধারণ, তবে ও সম্ভবত মাদকাসক্ত বলেই স্টোরিটা বলতে একটু প্রবলেম হচ্ছে ওকে। সূচনা উত্তরা থেকে লিখেছো, কলিংস এর জন্য খুব মায়া হচ্ছে, ওর এই জীবনের জন্য কোনোভাবেই ও দায়ী নয়, ওর জন্য শুভকামনা। তরু ভৈরব থেকে লিখেছ, কলিংস আসলে সরল প্রকৃতির একটি মানুষ বলেই মনে হচ্ছে, আর সরল মানুষ কিভাবে বিপদে পড়ে তার একটি উদাহরণ আজকের পর্বটি। মিতুল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া আমি গত 6 মাস ধরে জেবিএসবি শুনছি, যতই শুনছি অবাক হচ্ছি। মাহবুব মিরপুর থেকে লিখেছে, ভাইয়া 150তম পর্বের জন্য আপনাকে এবং জেবিএসবি টিমকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ, হাজার পর্ব ছড়িয়ে যাক জেবিএসবি। অনেক ধন্যবাদ আপনাকেও যারা এরকম শুভকামনা জানিয়েছেন আজকে। ওকে প্রিয় শ্রোতা, আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি এবং এই কমেন্টস এর এগেনিস্টে ওর কি মন্তব্য হতে পারে সেটাও আমরা এক অর্থে আগে ভাগে শুনেই ফেলেছি। যাই হোক, আজকে যাহা বলিব সত্য বলিব পর্ব এখানেই শেষ হবে, তবে তার আগে এই সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন, যারা পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে একজনের মেইল বা চিঠি এই মুহূর্তে শুনবো আমরা সাউন্ডের মঞ্জুরের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি ফয়েজ ঢাকা থেকে লিখছি, আজ আমি এমন একটি অপরাধের কথা স্বীকার করতে চাই যা অনেকের জীবনে ঘটে। একদিন অনেক রাতে বাড়ি ফেরার সময় আমি রাস্তার উপরে একটি মোবাইল সেট পাই। মোবাইল সেটটি হাতে তুলে নিয়ে দেখলাম সেটটি অন এবং অনেকগুলো মিসড কল উঠে রয়েছে। তখন আমি আর কিছু না ভেবে সেটটি অফ করে ফেললাম এবং আমার পকেটে ঢুকিয়ে নিয়ে বাসায় ফিরলাম। এরপর ফোন সেটটি নিয়ে আমি আর মালিককে খোঁজার চেষ্টা করিনি, সিমটি বের করে ফেলে দিলাম। তারপর আমি নিজেই ব্যবহার করা শুরু করলাম। এর বেশ কিছুদিন পর আমার খুব শখের একটি সেট হারিয়ে যায়। মোবাইল সেটটি হারানোতে আমার যত না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল ফোন সেটটিতে জরুরি কিছু নাম্বার আর বেশ কিছু স্মৃতি ছিল বলে। আজ আমি বুঝতে পারছি কি অন্যায় সেদিন আমি করেছিলাম। তাই সবার কাছে অনুরোধ, আমার মতো ভুল আর কেউ করবেন না।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ যিনি এই চিঠিটি পাঠিয়েছেন তাকে। একই সাথে ধন্যবাদ জানাই প্রিয় শ্রোতা যারা এতক্ষণ একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্ট ছিলেন, রাত দুটো পর্যন্ত জেগে আমাদের এই অনুষ্ঠানে আছেন, তাদেরকে আমরা আজকের মতো শেষ করছি। যাবার আগে আমাদের এখানে চিঠি বা মেইল পাঠানোর ঠিকানাটি মনে করিয়ে দিচ্ছি। এবিসি রেডিও 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা, ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। শেষ করছি আজকে যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজি কিবরিয়া আমার টিম মেম্বারদের সাথে করে আরো একবার ফিরে আসবো। আরো একজন বন্ধু হয়তো কনফেস করবেন। অনেক ভালো থাকুন, সে পর্যন্ত সব সময় এবিসি রেডিওর সাথেই থাকুন। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব
প্রপার্টি লেটস করি। সময় এখন রাত 2টা। প্রপার্টি লেটস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।